This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই গ্র্যান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আমন্ত্রণ ডরের 99তম পর্বে। দেখতে দেখতে বাংলাদেশের 99টি হন্টেড জায়গা কাভার করে আমরা খুব শীঘ্রই 100তম পর্বে পা দিচ্ছি। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর জি কিপ্রিয়া রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত। এবং ডরের 99তম পর্বটি ধারণ করা হয়েছে গাজীপুরের একটি পিকনিক স্পটে। প্রিয় শ্রোতা, এ সপ্তাহে যে ছয়জনকে সাথে করে আমরা গাজীপুরের সেই পিকনিক স্পটে গিয়েছিলাম তারা হচ্ছে অন্তু, রফসানা, নিপুন, রাকিব, অনিক এবং সোহান। এই ছয়জনের জীবনের অভিভৌতিক ঘটনাগুলো আমরা একের পর এক আজকের ডরে প্রেজেন্ট করব। রাত 12টা হচ্ছে সময় এবং বৃহস্পতিবারের রাত। যারা ডর শোনা শুরু করলেন তাদের সবাইকে জানিয়ে রাখছি শুরুতেই এবারের ডরটি ধারণ করা হয়েছে গাজীপুরের একটি পিকনিক স্পটে। গত সপ্তাহে আমাদের ডর টিম এখানে বসে ধারণ করেছে ডরের 99তম পর্ব। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই সুমন এবং শান্তর যে কথোপকথন এবং সাউন্ড বাইট সেটা আপনাদেরকে শোনাচ্ছি এবং তারপর আমরা ডরের মূল পর্বে প্রবেশ করব। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আবারও জার্নি শুরু হয়ে গেছে এবং শান্ত, তাই না? আবারও শুরু হয়ে গেল জার্নি।
হ্যাঁ, আবারও শুরু হয়ে গেল। তবে জার্নির আগে তুমি বলো, ঈদ কেমন কাটালে?
ঈদ তো মোটামুটি ভালোই কাটলো।
কোথায় কোথায় পিকনিকে গিয়েছো বলো?
কোথায় কোথায় গিয়েছি ধীরে ধীরে বলি, সময় তো আছে। আমার মনে হয় আপাতত আমরা যেই জায়গাটাতে যাচ্ছি ওটাও একটা পিকনিকের চেয়ে কোনো অংশে কম হবে না, আমি বিলিভ করি। যেটা
আমিও সেটা বিলিভ করি,
কারণ আমরা পিকনিকের জায়গাতেই যাচ্ছি,
পিকনিক স্পটই যাচ্ছি।
ওকে, তো আমরা জানি যে আমরা এখানে গেলে এই মুহূর্তে হয়তো আগের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু ঈদের রেশ যেহেতু কাটেনি, কিছু না কিছু কিন্তু মানে গেস্ট এখনো রয়ে গেছে। তারপর আমরা সামহাও কোনো না কোনো ভাবে ম্যানেজ করেছি। তো আমরা এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে রওনা দিচ্ছি অফিসের গাড়িতেই, যেহেতু ঢাকা শহর থেকে খুব বেশি দূরে না। আমাদের অফিস থেকে যদি আমরা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করি তাহলে দেখা যাবে যে 20-30 কিলোমিটারের মতো হবে দূরত্বে।
ঘন্টাখানেক সময় লাগবে বোধ হয়,
আর একটু বেশি লাগতে পারে। তবে রাস্তাঘাট তো ফাঁকাই
আছে, ফাঁকা বলা যায়।
তো শান্ত, চলো গাড়িতে উঠে পড়ি। এবং এক গাড়ি অলরেডি রওনা হয়ে গেছে না?
হ্যাঁ, ওরা চলে গেছে,
চলে গেছে। তো চলো আমরা উঠে পড়ি, চলো।
অফিসের গাড়িতে করে আমরা পৌঁছাই গাজীপুরের এক পিকনিক স্পটে।
খুব চমৎকার একটা জার্নি ছিল, তাই না শান্ত?
আসলেই
মানে পিকনিক যে বলছিলাম, পিকনিক
আর গাড়ির মধ্যে পিকনিক হয়ে গেছে
অলরেডি। এবং সবচেয়ে বড় কথা মানে এই জায়গাটাতে এসে আরো রিফ্রেশ লাগছে।
এবং এনভায়রনমেন্ট দেখো, মানে আমার এখন ইচ্ছে করছে যে আমার দলবল ফ্রেন্ড সার্কেল নিয়ে গিটার টিটার নিয়ে আবার চলে আসি।
এবং কিছু কিছু মানে গ্রুপ আছে অলরেডি এই রিসর্টে। আমরা মানে একটু এবার ইন্ট্রোডাকশনটা দেই, যারা ডর রেডিওতে শুনবে বা শুনছে তাদের জন্য বলি যে আমরা এই মুহূর্তে গাজীপুর থেকে প্রায় 10 কিলোমিটার রেঞ্জের মধ্যেই একটা পিকনিক স্পটে আছি। এবং এটা খুব প্রসিদ্ধ একটা পিকনিক স্পট,
এবং সঙ্গত কারণে আমরা সেটার নাম বলছি না,
কারণ এটা যেহেতু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে গেলে, তো আমরা এটার নাম বলছি না।
খুব সুন্দর একটা স্পট এখানে, মানে পুকুর রয়েছে, মাঠ রয়েছে, মানে জঙ্গল রয়েছে, মানে কি নেই, আবার সুন্দর করে সাজানো বাগানও রয়েছে,
বাগানও রয়েছে,
সবকিছুর সংমিশ্রণ আপনি এই স্পটটাতে পাবেন এবং বসার খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তবে এই সুন্দরের মাঝেও মাঝে মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে, দ্যাটস ওয়াই ডর টিম এখানে চলে এসেছে এবং আমরা কয়েক ঘটনা শুনেছি এই স্পটটাকে নিয়ে। তো সেই ঘটনাগুলো আমরা ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কয়েকটা ঘটনাই কিন্তু কয়েক রকম ভাবে ঘটেছে রাইট। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে যে আজকে যে আমরা ডট ধারণ করছি, এখানে যারা আছে কারো কিন্তু কোনো আইডিয়াই নেই যে আমরা এখানে আমরা ডট ধারণ করতে আসছি। কর্তৃপক্ষ এটা আমাদেরকে খুব ভালোভাবে রিকোয়েস্ট করেছে এবং তারাও ডরের, কেউ কেউ ডরের খুব ভক্ত, দ্যাটস ওয়াই তারা এটা ম্যানেজ করে দিয়েছে আমাদেরকে। এবং কিছু অতিথি রয়ে গেছে এখনো, তারা হয়তো ভাবছে যে ভাববে দূর থেকে যে এখানে আর একটা গ্রুপ এসেছে, তারা রাতের বেলা অন্যান্য টিমের মতো আড্ডা দিচ্ছে। তো যাই হোক, যে যাই ভাবুক, ডরের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে এবং আই হোক যে খুব ভালো একটা জার্নি আজকে হতে যাচ্ছে, রাইট শান্ত?
এবং আমরা ভালো কিছু ঘটনা শুনতে যাচ্ছি।
তো আমরা এবার মূল ঘটনার দিকে যাব। তার আগে আশা করি সবাই ঈদ খুব ভালোভাবে কাটিয়েছেন এবং দেখে মোচেরা দেখে
আমরা তো অনেক বেশ ভালোভাবে
কাটিয়েছি এবং ঈদের আমেজটা এখনো রয়ে গেছে অনেকের মাঝে এবং আজকে এপিসোড শুনে অনেকের সেই ঈদের আনন্দটা একটু না একটু বাড়বে মনে হচ্ছে।
হ্যাঁ, আসলে মাঝে মাঝে কিন্তু মানে নিরাপদ জায়গায় বসে যে কোনো ভৌতিক ঘটনা শোনা কিন্তু আসলে অন্যরকম একটা আনন্দ দেয়,
তো আমরা মূল ঘটনায় যাওয়ার আগে একটু আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি ডরের জার্নিতে যোগ দিতে চান ডর টিমের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আমরা ডরের নাম্বারটা আরো একবার একটু বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 09613892892। এই নাম্বারে ফোন করে আপনি আপনার ঘটনাগুলো রেকর্ড করতে পারেন, স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে, তারপর ডট টিম এগুলো শুনবে এবং আপনাদের সাথে যোগাযোগ করবে। একটা জিনিস বারবার বলি, সেটা হচ্ছে যে যখন আপনার ফোন কলটা আপনি করবেন অবশ্যই বর্তমানে আপনি কোথায় থাকেন আপনার ভ্যালিড ফোন নাম্বার আপনি সাথে দিতে ভুলবেন না। এবং তাছাড়া আপনি যদি যোগাযোগ করতে চান, আমার ফেসবুক পেজ রয়েছে আর যে সুমন SUMAN, সেখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনি আপনার কোনো কিছু জানার থাকলে সেটাও জানতে পারেন। সুশান্ত, আমরা মূল জার্নি শুরু করি, আসো শুরু করি। ওকে, ফাইনালি আমরা এবার মূল জার্নিটা স্টার্ট করতে চাই। আসলে সবাই যেটার জন্য অপেক্ষায় থাকে এবং আমরা নিজেরাও অপেক্ষায় থাকি আমাদের সাথে যারা যোগ দেয় তাদের এক্সপিরিয়েন্স গুলো শোনার জন্য। সো আমি আর সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের অতিথির কাছে চলে যেতে চাই এবং প্রথমে পরিচয়টা জানি, তারপরে আমি ঘটনায় যেতে চাই।
হ্যালো ভাইয়া, আমি অন্তু।
অন্তু, আচ্ছা অন্তু বর্তমানে কি করা হয়, কোথায় থাকেন?
পড়াশোনা করছে, বিবিএ পড়াশোনা করছে আর কি।
কোথায় থাকেন?
আমার বাসা হচ্ছে ধানমন্ডি।
ধানমন্ডি, তো ঈদ কেমন কাটলো?
ঈদ হ্যাঁ ভালোই কেটেছে।
ভালোই কেটেছে, ওকে। আই হোপ যে যারা শুনছে ডট তাদেরও ঈদ খুব ভালো কেটেছে এবং যদিও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ঈদটা এবার সারা দেশে উদযাপিত হয়েছে এবং সেই ঘটনাগুলো যদি আমরা বাদ দিতে পারি তাহলে হয়তো পুরো দেশে ঈদ বেশ ভালোই কেটেছে। এবং আই হোপ যে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে একটা সময় এগুলো স্টপ হয়ে যাবে, এটা আমরা সবাই
ঘটনাগুলো আমাদের কারোই কাম্য না।
ওকে, আমরা এবার মূল ঘটনায় যেতে চাই।
ঘটনা যেটা হচ্ছে সেটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি। বেসিক্যালি ঘটনাস্থলটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসা, হচ্ছে হাজারীবাগের দিকে। ওর মানে ফ্রেন্ডের বাবা আর ওনার কয়েকজন ফ্রেন্ড মিলে হচ্ছে ওনারা একটা জায়গা কিনে সেখানে নিজেরা মানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স করেছে, তারপর নিজেরাই মানে থাকতেছে। তো মানে থাকার এক পর্যায়ে তখন ওরা কখনো কিছু এক্সপিরিয়েন্স তেমন একটা ফিল হয় নাই, কিন্তু জায়গাটা একটু ঝামেলা ছিল। যখন বিল্ডিং উঠাচ্ছে ওরা তখন হচ্ছে এখানে শোনা গেছে যে একজনের কবর ছিল।
আচ্ছা,
যে ওখানে এলাকার লোকজন বলছিল যে আপনারা এখানে বাড়ি উঠাচ্ছেন, এই জায়গাতে একজনের কবর ছিল, আপনারা যে জমি বিক্রি করছে সে বলে নাই, বেয়ারে সেটা লাশ এখানে কবর দেওয়া হয়েছিল।
কিন্তু মানে কবর যেই ধরনের বোঝা যায় উপর থেকে
সিমটম ছিল না, কিন্তু লোকজন ওনাদের জানাইছে, কিন্তু ওনারা ব্যাপারটা অত একটা পাত্তা দেয়নি। আর এখনকার দিনে এসব বিষয়ে পাত্তা সাধারণত দেয় না,
আর এমনিতেও জমির যে দাম থাকে এগুলো আসলে পাত্তা দেওয়া একটু পসিবল
হয় না, কারণ কিনে এত দাম দিয়ে আমি কিনলাম, পরে আমি যদি শুধু ফেলে রাখি তাহলে তো ইয়া হচ্ছে না। ওনারা তাহলে বিল্ডিং নিজেরাই উঠে ফেললো। সে উঠানোর পরে যখন ওনারা সবাই সবগুলো ফ্যামিলি যখন উঠে গেল বিল্ডিং এ, আমার ফ্রেন্ডের যে বাসা ওরা ছিল 8th ফ্লোরে, আমি 9th তলায়। তো ওঠার পর প্রথম এক মাস দুই মাস খুব ভালো ছিল, তারপর হচ্ছে আস্তে আস্তে তারা বিভিন্ন জিনিস ফিল করা শুরু করলো। যেমন কিছু নাই, খালি একটা রুমে হঠাৎ করে জগ পড়ে যাচ্ছে, মানে কেউ নাই, কোনো বাতাসও নাই যে কিন্তু জগ পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে জানলা, মাঝে মাঝে থাই গ্লাসের জানলা, এগুলো বাতাসে তো খোলা সম্ভব না, কিন্তু নিজে নিজে অনেক সময় খুলে যাচ্ছে, এগুলো সে এক্সপিরিয়েন্স করতে থাকতেছে। তারপর হচ্ছে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেই বিষয়টা হচ্ছে, আমি গত মানে এই রমজানে যে কিছুদিন আপনার এটা যে আমি আমার ফ্রেন্ডের বাসায় সাধারণত আমার সেমিস্টার ফাইনাল শেষ ফ্রেন্ডের বাসায় গেলাম, দুদিন ছিলাম ওদের বাসায় রাত্রে। আমার সব হচ্ছে যে রাত্রেবেলা মোবাইলে পিডিএফ এর বই টই পড়া হয়, ফ্রেন্ড ঘুমিয়ে গেছে, আমি হচ্ছে সজাগ সজাগ আমি বই পড়তেছি, কিন্তু আমার কাছে বারবার মনে হচ্ছে যে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে, বারবার একই ফিল। তারপর হচ্ছে কিছুক্ষণ উঠে বসেছিলাম, বসে থাকার পরে পানি খেতে যাব, মোবাইল রেখে হচ্ছে আমি পানি খেতে গিয়ে আসলাম। যাওয়ার সময় আমি হচ্ছে হুট করে আমি নিজের বাধা পেলাম, মনে হলো যে আমার সাথে কারো ধাক্কা লাগলো, রুমে কিন্তু কেউ ছিল না, আমার ফ্রেন্ড সে বেগড়ে ঘুমাচ্ছে।
আচ্ছা,
ইয়া করলাম যে রাগ হতেই পারে, হয়তো জাস্ট পানি টানি খেয়ে আসলাম।
মানে কারো কারো সাথে যদি হঠাৎ ধাক্কা খাওয়া হয় ওই ধরনের
একটা ফিলিংস আসলো যে আমি ধাক্কা খেয়ে থেমে গেছি। তারপর হচ্ছে আমি পানি টানি খেয়ে আসলাম, সর্বোচ্চ এক মিনিটের ব্যাপার, বেশি একটা সময় লাগেনি। আসার পর হচ্ছে আমার ফোন হাতে নেওয়ার পরে আমি দেখলাম ফোনে উঠে আসতে হচ্ছে মানে পাঁচবার, যে ফোনে প্যাটার্ন লক পাঁচবার দেওয়ার পর যে 30 সেকেন্ডের জন্য ফোনটা লক হয়ে
যায়,
সেরকম লক হয়ে আসছে। জাস্ট আমি অবাক যে কে করল, ফ্রেন্ড কিন্তু বেঘরে ঘুমাচ্ছে আর ফোন, কেউ একজন এই এক মিনিটের মধ্যেই কেউ একজন হচ্ছে পাঁচবার ফোন মানে আনলক করার ট্রাই করছে এই ব্যাপার। তারপর জাস্ট আমি পাতা হয়তো ফ্রেন্ড করছে বা এরকম করে আমি আর ইয়া করি নাই। সো তারপর হচ্ছে আমি বই পড়া শুরু করলাম আবার। সো পড়তে পড়তে হঠাৎ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার পাশে এসে আমাকে কেউ একজন বলতেছে যে এই বাসাটা ভালো না, তুমি থাকবা না এখানে। তারপর হচ্ছে আমার বাসায় তোমাদের থাকাটা উচিত হয় নাই যেভাবে বলতেছে সে, রোজার মাস এরকম শান্ত এরকম হইতেই পারে, এরকম নিজের ভুল। পরদিন সকালবেলা
মানে আপনি কি তখন জানতেন যে যখন আপনি ওই রাতে ওই বাসাতে থাকছেন এই বাসাতে যে কোন ধরনের প্রবলেম আছে এই ঘটনাটা কি?
না, এরকম ঘটনা
আপনি একদম আননোন, মানে ওই ঘটনা সম্পর্কে আপনার কোনো
আইডিয়াই ছিল না। পর সকালে উঠে আমি আমার ফ্রেন্ডকে হচ্ছে শেয়ার করলাম যে আমার এই হয়েছে, এরকম ফিল হয়েছে, তখন সে বলল যে এই অবস্থা। তারপরে ওরা আরো কাহিনী বললো যে ওদের যেমন ফিফথ ফ্লোরে যেমন এক পিচি আছে, পিচি হচ্ছে হুট করে একদিন শুয়ে আসছে, হঠাৎ করে ওর মনে হলো যে ওর পিঠের মধ্যে কেউ একজন জোরে থাপ্পড় মারলো। থাপ্পড় মারার পর পিঠে হচ্ছে পাঁচ আঙ্গুলের ছাপ এবং ডেবে গেছে ব্যাপারটা, এরকম বোঝাচ্ছে। স্বাভাবিক কোনো মানুষের বা প্রাপ্তবয়স্ক মানুষের কোনো হাত না, একটু বড় এরিয়াটা, এভাবে চলতেছে। তারা আমার ফ্রেন্ডও বিভিন্ন সময় এক্সপিরিয়েন্স ইয়া করছে যে সে শুয়ে আসছে, হঠাৎ তার পা ধরে কেউ তাকে টান দিচ্ছে, তাকে একবার খাট থেকে ফেলে দিচ্ছে এরকম। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ঈদের হচ্ছে দুই দিন আগে ঘটনাটা, যে আমার ফ্রেন্ডের কাকা, কাকার এক ফ্রেন্ড আসছে ওদের বাসায়, মানে ওই কাকা হচ্ছে একটু এইসব বিষয় নিয়ে একটু পড়াশোনা করে, জানাশোনা লোক। তো উনি বাসায় ঢুকার পরে চুপ, কোনো কথা বলতেছে না কারোর সাথে, স্বাভাবিক একটা নতুন বাসায় আসার পরে আমি এভাবে চুপ করে আছে, মানে কথা বলতেছে না, পানিও নিতেছে না, মানে কোনো নাস্তা কিছু খাচ্ছে না লোকটা। যে এই বাসার পরে কথায় কথা বলতেছে যে কি হয়েছে, এমন করতেছো কেন, বুঝছি এই বাসায় কিছু খাওয়া আমার উচিত না কেন। তারপর বলতেছে যে এই বাসায় ঝামেলা আছে, কি ঝামেলা। তারপরে বলতেছে যে তোমাদের এই বাসাটা কি আগে কারো কবর ছিল, জাস্ট মানে উনি কিন্তু আগে কখনো এই বাসায় আসে নাই বা কখনো কাকাও কখনো বলে নাই কথাটা উনাকে, কিন্তু উনি কিভাবে কোশ্চেন করলো করে বললো। তারপর বললো যে হ্যাঁ ছিল, যে এটাই হচ্ছে আপনাদের একটা ঝামেলা হচ্ছে। আরেকটা ঝামেলা আছে যে এইট ফ্লোরে যেটা ফ্রেন্ডের যে রুমটা, সেই রুমটা হচ্ছে ওই লোকটার ভাষ্য মতে যে এখানে হচ্ছে জিনদের প্যাসেজ, মানে এখান দিয়ে তার আসা যাওয়া করে,
একটা ওদের আসা যাওয়ার
একটা জায়গা। এবং পরে আমার ফ্রেন্ড বললো যে তুমি তাহলে যদি যে বললো যে তুমি ধাক্কা খেয়েছো, সেটা হচ্ছে আসা যাওয়ার মধ্যে হয়তো ধাক্কা খাইছো বা এরকম কিছু একটা হয়েছে। তারপর হচ্ছে উনি বাসার ঠিক করার ব্যবস্থা করবে, তাবিজ করবে, বা হঠাৎ ইসলামের ইয়া মধ্যে পুরো বাসাতে চার জায়গায় হচ্ছে তাবিজ ইয়া করছে, তারপর হচ্ছে ছাদের মধ্যে দিচ্ছে। তারপর মোটামুটি দুই দিন ইয়া ছিল, ঈদের দিন রাত্রে হচ্ছে ওনারা আবার একটা এরকম ইয়া হচ্ছে।
কিরকম ছিল ওটা ঈদের দিন?
ঈদের দিন রাত্রে হচ্ছে সবাই সাধারণত ঈদের অনুষ্ঠান দেখতেছে পাশে, হঠাৎ করে হচ্ছে আমার ফ্রেন্ডের যে রুমটাকে প্যাসেজ বলা হয়েছে সেখানে হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে বইয়ের কালেকশন আছে অনেক, মানে বুকসেলফ, সেই বুকসেলফ থেকে সবগুলো বই হচ্ছে একের পর এক পড়ে যাচ্ছে নিজে নিজে,
মানে সেলফটা সহ পড়ে যাচ্ছে না,
শুধু বই শুধু পড়ে যাচ্ছে, তারপর একটা বই পড়ে যাচ্ছে, ওনারা যাচ্ছে চিল্লা চিল্লি সবাই ভয়। তারপর ওইদিকে ফ্রেন্ড দৌড়া যেতে গেছে, ফ্রেন্ডও হচ্ছে আমি যেরকম একটা বাধা পাইছিলাম সে হচ্ছে বাধা পেয়ে সে হচ্ছে পড়েই গেছে ওখানে, মানে জায়গায় পড়ে গেছে, সে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে ব্যাপারটা। মানে এটা হচ্ছে লাস্ট ইনসিডেন্টটা, এখন পর্যন্ত ওরা ওই বাসাতেই আছে, মানে ওইটার পরে হচ্ছে আর এরকম ঘটনা হয় নাই
এখন পর্যন্ত,
মানে দুই দিন হয়েছে,
মানে যেহেতু খুব বেশি দিন একটা হয় নাই ঈদ
আছে, বৃহস্পতিবারের ঘটনা এটা।
ওকে, তো মানে তার মানে আমরা ধরে নিতে পারি যে এখনো পর্যন্ত কিছু না কিছু হয়তো, মানে ওটা পুরোপুরি নির্মূল হয়নি। ওকে, আমার কয়েকটা জিনিস জানার ছিল একটু আপনার কাছে।
তারপর আমার কাছে একটা ইয়া ছিল যে ঘটনা মানে বৃহস্পতিবারে ঘটনা বা এরকম ঘটনাগুলো জানার আগ পর্যন্ত যে আমার ফ্রেন্ড যখন বলছে তার আগ পর্যন্ত আমার ধারণা ছিল যে আমি ওই দিন রাত্রে যে বলতেছিলাম যে আমি পিডিএফ এ বই পড়ছিলাম, আমি ভূতের হরর বই পড়ছিলাম, আমি ধারণা করছি হচ্ছে হরর বই পড়তেছি এটা হচ্ছে আমার কাছে হচ্ছে।
এটাই আমি আসলে আমার একটা জানার বিষয় ছিল যে আপনি ওই দিন যখন আপনার যে ফিলিংসটা ছিল রাতের বেলায় যে আপনি বই পড়ছিলেন পিডিএফ এ, এটা কি ধরনের বই ছিল? তো যেহেতু হরর বই ছিল, আমরা রাতের বেলা যদি হরর বই কিংবা হরর মুভি ওরকম একটা এনভায়রনমেন্টে দেখতে যাই, মানে আমাদের কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে হচ্ছে এটা চলে আসে যে আমার আশেপাশে হয়তো এই ধরনের কিছু ঘটতে যাচ্ছে।
আমারও ধারণা এটাই ছিল, কিন্তু হচ্ছে আমার ফ্রেন্ড যখন সকালে আমাকে স্কুল এটা বললো, তারপরে যে ওই লোকটা
নেগেটিভ এবং পজিটিভ এনার্জির কিছু আসা যাওয়া আছে একটা প্যাসেজ, এমন অনেক ঘটনা ইউটিউবে যদি কেউ সার্চ করতে যায় তাহলে পাবে যে অনেক বাড়ি পরিত্যক্ত অবস্থায় আমেরিকাতে ইংল্যান্ডে পড়ে আছে, যেই ঘরগুলো বা বাসাগুলো ফরচুনেটলি এই প্যাসেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তাদের আসা যাওয়ার রাস্তার মাঝে তৈরি করা হয়ে গেছে এবং দ্যাটস ওয়াই সেখানে অনেক মানুষ থাকতে পারছে না, প্রচুর আছে এরকম। এবং সবচেয়ে বড় কথা হয় যে আমরা কিন্তু গ্রামে বা এখনো হয় কেউ যদি কোনো বাড়ি ঘর তুলতে যায় বিল্ডিং তুলতে যায় প্রথমে কিন্তু তার ধর্মীয় আচার অনুষ্ঠান অনুযায়ী কিছু কিছু বিষয় মেনটেন করা, রাইট, মিলাদ পড়ানো হয় বা আরো কিছু আচার অনুষ্ঠান আছে এগুলো করা হয়। কেন করা হয়, মানে এগুলো যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না করে এবং এই জন্যই কিন্তু এই কাজগুলো আসলে করা হয়ে থাকে। দ্যাট মিন্স আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনেও আমরা পাই যে আসলে এই ঘটনাগুলো কোনো না কোনো এক্সিস্টেন্স আছে। তবে যেটা ধাক্কা লাগার কথা বলেছেন আপনি এবং তার বইগুলো বুকশেলফ থেকে এমনি এমনিতে পড়ে যাওয়া, এটা আমি আসলেই বুঝতে পারিনি, আমার কাছে কোনো লজিক নেই। আমি জানি না ডর যারা শুনবে বা যারা শুনছে তাদের কাছে কোনো লজিক্যাল কোনো কিছু।
তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড যখন আমার মতোই মানে যেদিন ঈদের দিনের ঘটনা যে বাধা পেয়েছে হচ্ছে অজ্ঞান স্টিল সে অসুস্থ এখনো মোটামুটি, আমার কাছে ছিল যে আমিও তো না হয় এরকম একটা ধাক্কা, আমার তেমন কোনো ঝামেলা হয় নাই বা ক্ষতি হয় নাই।
হয়তোবা হচ্ছে আপনি এখানে নিয়মিত বাসিন্দা না, যারা নিয়মিত থাকছে তারাই হয়তো জেনে না জেনে সবসময় তাদেরকে ইন্টারাপ্ট করছে, তাদের সাথে তার ক্রস কানেকশনটা বেশি হচ্ছে, তাদের উপর প্রভাব বলি বা ক্ষোভ বলি যে কোনো কিছু বেশি হতে পারে। তো ওখানে তো আরো যারা ভাড়াটিয়ারা আছে তাদের
ফুল বিল্ডিংটাতে মানে প্রত্যেকটা ইয়াতে হচ্ছে চারটা করে ফ্ল্যাট ফ্লোরে, টোটাল মানে 32টা ফ্ল্যাট আছে, এর মধ্যে হচ্ছে 7 থেকে 8টা ফ্ল্যাট এরকম কমপ্লেন আসছে। বাকি ফ্লোরগুলোর সমস্যাটা কি সেটার ক্ষেত্রে ওনার ভাষ্য মতে সেটা হচ্ছে যে কবরের উপর বাসা উঠানো হয়েছে এটার কারণে হচ্ছে ওইগুলোতে, এবং উনি এটা বলে গেছে যে আস্তে আস্তে বাকি সবগুলো মানে টোটাল 32 ফ্ল্যাট সবগুলোতে এই সমস্যা হবে,
সমস্যাটা হবে।
কারণ এটার থেকে ইয়া করার উপায় কি মানে ইসলামিক বিভিন্ন আচার আচরণ ফলো করার জন্য যে মিলাদ পড়ানো বা এরকম কিছু করার কথা বলা হয়েছে।
আমরা মানে আপনার টাচে থাকতে চাই ওই ঘটনাটা সম্পর্কে, যদি ফার্দার কোনো ধরনের কোনো কিছু ঘটে যে আই হোপ যে আপনি আমাদেরকে ইনফর্ম করবেন।
জি অবশ্যই।
সো অনেক ধন্যবাদ, আমি মনে করি যে শুরুতেই আমি একটা বেশ ভালো এক রকমের একটা ঘটনা আমি শুনতে পেয়েছি। আমি জানি না ডর যারা শুনছে তাদের কাছে কেমন লেগেছে, আমার পার্সোনালি যদি আমার ওপিনিয়ন বলি যে আমার কাছে আসলে এক্সপিরিয়েন্সটা অনেক মানে অন্যরকম মনে আছে। সো আর কোনো ধরনের কোনো ঘটনা কি আছে?
হ্যাঁ, আর ঘটনা আছে আমার কাছে,
আমরা শুনি তাহলে।
এই ঘটনাটা হচ্ছে অনেকটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে,
ওকে,
মানে এবং আমি নিজেই সেটা ট্রাই করেছি। সেটা হচ্ছে অনেক একটা মানে সবচেয়ে কম পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিক বা যেটা আমাদের মনে হয় ব্যাপারটা হচ্ছে হ্যালোজিনেশনও হতে পারে, যে অন্ধকার ঘরে রাত্রে হচ্ছে 12টার পরে নিজের ওয়াশরুমের যে আয়না আছে সে সামনে যাচ্ছে একটা মোমবাতি জ্বালিয়ে বইয়ে কি মানে আমি হচ্ছে সাধারণত একটু ইন্টারেস্ট ছিল এই ব্যাপারগুলোতে, আমি হচ্ছে উইকিপিডিয়া বা এরকম জায়গায় ঘুরতে ঘুরতে এরকম একটা লাইন পেয়েছি যে এই লাইনটা এই জায়গায় এতবার মানে
কোন একটা লাইন বলতে হয়
লাইনটা
আমরা লাইনটা আসলে আমরাও লাইনটা নিচ্ছি না। ওকে,
আমি হচ্ছে নিজে এটা ট্রাই করলাম আয়নার সামনে জাস্ট একটা মোমবাতি নিয়ে আমি নিজে দাঁড়িয়ে হচ্ছে বললাম, বলা লাগে একটা সার্টিন টাইম, হুট করে হচ্ছে মোমবাতিটা নিচ থেকে নিভে গেল, কোনো বাতাস ছিল না কিছু না, মোমবাতি নিভে গেল এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার আশেপাশে টেম্পারেচারটা কমে গেছে, মনে হচ্ছে যে এসি বা এরকম দেওয়া হয়েছে যে হঠাৎ করে টেম্পারেচারটা কমে যাচ্ছে। তো আমি ব্যাপারটা তখন বুঝতে পারতেছি না যে কি হচ্ছে, একটু ভয়ও পাচ্ছি আবার একটু রোমাঞ্চ অনুভব করতেছি যে আমি হয়তো কোনো ইয়াকে নিয়ে আসছি আমার আশেপাশে। তারপর আমি কমিউনিকেট করার চেষ্টা করতেছি যে যে এসেছেন আপনি কি আমার আশেপাশে আছেন, থাকলে উত্তর দেন আমাকে, আমি আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু কোনো কথা নেই। কিন্তু হচ্ছে টেম্পারেচার ঠান্ডা হয়ে গেছে, আবার হুট করে হচ্ছে টেম্পারেচার বেড়ে গেল এবং আমি একটা স্মেল পেলাম, বাজে স্মেল। তারপর আমি হচ্ছে ধারণা করলাম যে হয়তো ওয়াশরুমে আছে আমি, এই কারণে হচ্ছে এগুলো হল আমি চলে আসছি নিজের রুমে। নিজের রুমে আসার পরও হচ্ছে টেম্পারেচার খালি আপ ডাউন নিজে থেকে একবার হচ্ছে কমে যাচ্ছে, মনে হচ্ছে যে 20-23 ডিগ্রি সেলসিয়াস চলে আসতেছে, আবার মনে হচ্ছে 35-36 চলে যাচ্ছে।
কি এসি করা ছিল নাকি নরমাল রুম?
না নরমাল রুম, ওকে, এসি ছিল কিন্তু এসি অফ আর কি।
ওকে,
বুঝতে পারতেছি না আমি নিজে। তারপর হচ্ছে ঘুমাই গেলাম ওই দিন, ওইরকম আর কিছু ফিল হয়নি, কিন্তু এই রিয়েল ফিলটা আসছে হচ্ছে তারপর দিন, স্বাভাবিক যে রাত জাগি বই টই পড়া হয় এরকম বই পড়তেছি, মোবাইলে ছিলাম, তো হঠাৎ করে হচ্ছে আমার রুমে হচ্ছে লাইট অফ হয়ে গেল, ফ্যান অফ হয়ে গেল, কিন্তু বাইরে কিন্তু ইলেকট্রিসিটি স্টিল অ্যাভেলেবেল, আমার রুমে হচ্ছে লাইটও কাজ করছে না ফ্যানও কাজ করতেছে না, তো টেম্পারেচার অটোমেটিক আবার কমা শুরু হলো। আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশে সোফাতে কেউ একজন বসে আছে আমার পাশে,
এবং এটা কি ওই রাতেই?
হ্যাঁ, না পরের পরের দিন আমি ট্রাই করলাম, তারপর দিনের
রাতেই।
হ্যাঁ, রাতে।
ওকে,
আমার পাশে কেউ একজন বসে আছে সোফাতে, মানে অন্ধকারে হচ্ছে কি আমি মনে হচ্ছে যে আমি অভাব দেখতে পাচ্ছি, যেমন একটা বয়স্ক একটা লোকের অভাব, ইংলিশ ম্যান, ফরেনার ম্যান, সে আমার সামনে বসে আছে। তারপরে ভয় পেয়ে গেছি বেশ কিছুক্ষণ, সে হচ্ছে উঠে আমাকে মনে হচ্ছে যে আমাকে গলা চেপে ধরবে বা এরকম একটা কিছু ফিল আসলো আমার কাছে, বা এরকম আমি দেখতেছি, আমি চিৎকার দিয়ে উঠলাম। হচ্ছে আমার বাবা মা ছিল, ওনারা হচ্ছে আসছে, দৌড়ে আসছে, দরজা খোলার পরে লক করা ছিল ভিতর থেকে, কিন্তু ওনার চাবি দিয়ে পরে খুঁজতে আর কি। তারপর ওনারা বলতেছে যে অ্যাকর্ডিং টু, আমি নিজেই নিজের গলা চাপ দিয়ে বসেছিলাম।
আচ্ছা, ওনারা দেখছে যে আপনি নিজেই
নিজের চাপ দিয়ে বসে আসছে, তো আমি বলতেছি যে আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন বলতেছে। তারপর হচ্ছে বাবা মা আসলো, এসে তারপর হচ্ছে লাইট জ্বালালো, ওনারা আসলো, লাইট সিম্পল, সব কিছু নর্মাল হয়ে গেছে, টেম্পারেচার ওনারা কিছুই ফিল করে না যে টেম্পারেচার কমে গেছে বা বেশি আছে, এসি অফ। তারপরও ওনার লাইট, তুমি লাইট ফ্যান অফ করে হবে চিল্লাচ্ছ কেন, আমি আর কিছু বলি নাই একটু ওনাদেরকে যে এই ব্যাপারটা কি। পরের দিন একই ভাবে এরকম একটা ফিলিংস আসলো যে আস্তে আস্তে যে আমার কাছে আসতেছে কেউ, বারবার আসতেছে বারবার, কিন্তু হচ্ছে পরের দিন কিন্তু ক্ষতি করে না, কিন্তু আমি বারবার মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ একজন থাকে সবসময়। আস্তে আস্তে আমার নিজের অনেকটা মানসিক ভাবে একটু অসুস্থ বা এরকম লাগতেছে যে আমি কি হচ্ছে এটা। পরে হচ্ছে আমি নিজেই আবার আরেকবার ট্রাই করলাম, উইথ একই টাইমস অফ সেন্টেন্স টাইম বারবার বললাম, উইদিন আবার স্টিল টেম্পারেচার থেমে গেল, মানে এরকম মনে হচ্ছে যে আশেপাশে আসছে। তারপর হচ্ছে আমি ওনার সাথে কমিউনিকেট করে ট্রাই করলাম, প্লিজ আমি যা করছি হয়তো ভুলে ইয়া করছি। ওই দিনের পর থেকে হচ্ছে আর কিছু হয় নাই আর কি আমার সাথে, কিন্তু হচ্ছে তার আগে মানে আমি এই সেকেন্ড টাইম করার আগে দুই দিন যেরকম আমার মনে হলো যে আমার মনে হচ্ছে যে কিছু একটা ক্ষতি করার ট্রাই ছিল।
এটা এটা খুব স্বাভাবিক, আমি কখনো এটা ট্রাই করিনি এবং আমি এটা আদৌ কতটুকু ঘটে কি ঘটে না আমি জানি না। সো কিন্তু যারাই বলেছে যে এই ধরনের ঘটনার চেষ্টা করেছে এবং কোনো না কোনো কিছুর ওরা এক্সপিরিয়েন্স করেছেন, আমি শুধু একটা কথা বলতে চাই যে যদি আপনি এই ধরনের পাওয়ারগুলোকে যদি ইনভাইট করেন, এটাকে কিন্তু আপনার কোনো না কোনো কিছু একটা পারপাস থাকে। আপনি যখন একটা কোনো মানে পাওয়ার নিজে অর্জন করবেন, এই পাওয়ারটাকে হ্যান্ডেল করার মতো আপনার ক্যাপাসিটি থাকতে হবে। এটা কোনো জোক না যে আপনি মানে আসলাম মানে জোকসের মতো মজা করার জন্য আমি ট্রাই করলাম। যদি সত্যি সত্যি আসে ওই পাওয়ারটা নিশ্চয়ই আপনার কাছ থেকে সে মানে কিছু একটা হয়তো আপনার কাছে বলতে চায় কিংবা শুনতে চায়। সো ওইটা যদি না হয় ওই পাওয়ারটা তো উল্টো আপনাকে ক্ষতি করাটাই খুব স্বাভাবিক।
আমি হচ্ছে যেখানে লেখা মানে পাইছি সেখানেও বলা ছিল যে ট্রাই না করাই বেটার। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক সময় ব্ল্যাক ম্যাজিক এর বিভিন্ন স্টোরি শুনলাম যে নিজেরাই প্ল্যান চেট করে আনছে, সেখানে সবসময় বলা ছিল যে একজনের ক্ষতি হয়েছে।
আসলে বা এটা হয় না, আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের সবসময়
বেশি থাকে,
হিউম্যান বিং, সেই মানব সভ্যতার আদি ইতিহাস থেকে নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন থাকে। তো এইটাই হচ্ছে অনেকের মাঝে কাজ করে। তো আমি সবাইকে বলবো যারা ডাউট শুনছে যে আমার মনে হয় দরকার কি, দরকার কি, তারপরেও যদি কেউ মানে একান্তই আপনি মানে না হলে নাই হবে, কিন্তু আমি বলবো যে ভালো করে জেনে বুঝে শুনে তারপর ট্রাই করুন। জাস্ট হলো হুজুগের বসে, আজকে দশ শুনলাম, আচ্ছা অন্তু ভাইয়ের এরকম একটা ঘটনা আছে, ঠিক আছে আমি একটু ট্রাই করে দেখি, হয়তো কিছুই হবে না, আপনি আপনার মানসিক ভয় থেকে অনেক ধরনের মানে আপনার মানে ক্ষতি হয়ে যেতে পারে।
সো আমি বলবো যে এই ধরনের বিষয়গুলো থেকে একটু দূরে থাকাই
যায়, দূরে থাকাটাই বেটার আমার মনে হয়। আমার আমিও ফার্স্টে মনে করতাম যে হইলে হবে না হইলে তো কিছুই না,
না অনেকেই আসলে আমরা
নিজের সাথে যখন ব্যাপারটা ঘটলো তখন বুঝতেছি যে সতর্ক বার্তাগুলো আসলে এই কারণেই দেওয়া।
রাইট, অনেকেই আছে যে আমাদেরকে নক করে যে আমরা এই ট্রাই করেছি ওই ট্রাই করেছি, কেউ কেউ এক্সপিরিয়েন্স করার জন্য শ্মশানে চলে যায়, কবরস্থানে চলে যায় রাতের বেলা। আমি মনে করি যে এগুলা জোর করে আপনি এক্সপিরিয়েন্স পেতে পারবেন না, মানে আপনার যদি ঘটার থাকে আপনি আপনার নর্মাল লাইফের মধ্যেই আপনি আপনার মানে যেই লাইফস্টাইলের মাঝেই দেখবেন যে কখনো কখনো কোনো কিছু ঘটে গেছে, আপনি আসলে এটা মানে লজিক দিয়ে ভাঙতে পারছেন না, তখনই কিন্তু আপনার কাছে বিষয়টা একটু অন্যরকম মনে হবে। তো অন্তু ভাই এগুলোই ছিল আপনার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ অন্তু ভাই। মানে ঈদের পরপর আমি মনে করি যে আমি পার্সোনালি বিলিভ করি যে আমি ঈদের পরপর শুরুতেই দুটো ভালো ঘটনা শুনতে পেয়েছি। তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে আসার জন্য।
শুন ভাই আপনাকেও ধন্যবাদ অনেক।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, দরের প্রথম ব্রেক, মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি আমরা নেব। আমি আরজেডি আপনার সঙ্গে রয়েছি, অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোমান এবং আজকে 6 জন, অন্তু, রফসানা, নিপুন, রাকিব, অনিক এবং সোহান, তাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছে, সঙ্গে থাকুন। ডর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজে কেপিয়া, অন দ্য স্পট থেকে সুমন এবং রেহান। এ সপ্তাহে যে 6 জনকে সাথে করে আমরা গাজীপুরের সেই পিকনিক স্পটে গিয়েছিলাম তারা হচ্ছে অন্তু, রফসানা, নিপুন, রাকিব, অনিক এবং সোহান। এই 6 জনকে নিয়ে ডরের ভৌতিক ঘটনাগুলোকে সাজানো হয়েছে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান, এরকম বিশেষ বিশেষ জায়গায় বসে নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলোর একটা রোমাঞ্চকর ফিলিংস সবার সাথে শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে 09-613-892-892। আমি আবারও বলছি 09-613-892-892। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর ডরের যে ঘটনাটি আপনার জীবনে ঘটেছে সেটা খুব ছোট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফিরছি ঘটনার ঠিক সেইখানটাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমরা বরং পরের ঘটনায় চলে যেতে চাচ্ছিলাম। আপনার ঘটনার শুরুর আগে আপনার নামটা এবং পরিচয়টা জানতে চাচ্ছিলাম।
আমি রফসানা মারজান, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে আছি, ফাইনাল ইয়ার।
আচ্ছা, কোথায় থাকছেন আপনি, আপনার বাসা কোথায়?
বাসা আমি মূলত এখন হোস্টেলে আছি, এটা মগবাজারে, আমাদের মেডিকেলের কাছে।
আচ্ছা, তাহলে আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই।
হ্যাঁ অবশ্যই। ঘটনাটা মূলত যেটা মিন্স ঘটনাটা দেখা যায় একসাথে যখন আমরা অনেকগুলো ফ্রেন্ড বসি, আমরা যেহেতু হোস্টেলে থাকি এমন অনেক সময় হয় একসাথে অনেকে লেজার পিরিয়ড যাচ্ছে, আমরা সবাই একজনের রুমে বসি বা তখন এক একজনের ঘটনা শেয়ার করতে থাকি রাতের বেলা যখন আমাদের টাইম থাকে আর কি। মেডিকেল অনেক পড়া, একটু লেজার পেলেই আমরা সব একসাথে বসে যাই। তখন একসাথে আমরা কয়েকজন বসেছিলাম, তখন ব্যাপারটা এরকম ছিল আমাদের হোস্টেলে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি নেই, আমরা অনেকে বসে আছি, আমাদের পরীক্ষা 2 দিন পরে পরীক্ষা। তো এরকম টাইমে সবাই তখন ডিসাইড হলো যে ঠিক আছে আমরা কথা বলতে গল্প বলতে থাকি এক একজনের, এক একজনের যে এক্সপিরিয়েন্স আছে যে যেটা পারছিল বলছিল। ওই সময় বলতে বলতে আমাদের এক ফ্রেন্ডও একটা ভূতের কথা বললো, তো ভূতের কথাটা মূলত শুরু হলো ওখান থেকে। যখন শুরু হলো তখন আলটিমেটলি আমার নিজেরও একটা এক্সপিরিয়েন্স আছে, আমার না আমার এক ভাইয়ার এক্সপিরিয়েন্স আছে, আমার এক কাজিনের, উনি যে কথাটা আমাকে বলছিল আমি ওইখানে তখন একটা শেয়ার করেছিলাম। আমার কাজিন ছিল তো ওইখানে, ওদেরকেও আমি বলেছিলাম। ঘটনাটা হচ্ছে আমার কাজিন ঢাকা ভার্সিটিতে ছিল, উনি জার্নালিজমে পড়তো, তো তখন আমার ভাইয়া নতুন নতুন ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো দেখা যায় না ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে একদম ইয়ং, কম বয়স এই ধরনের। তো ভাইয়ার আমার
কতদিন আগে ঘটনা?
এটা 2006 এর পরে 7-8 এই ধরনের কোন টাইমে হবে। তো দেখা গিয়েছে ভাইয়ারা ঢাকা ভার্সিটিতে নতুন নতুন ভর্তি হয়েছে, চান্স পেয়েছে, তো হোস্টেলেই থাকে, ঢাকা ভার্সিটির যে হল থাকে ওইখানেই থাকে। ঢাকা ভার্সিটিতে তখন ছুটি হয়, ছুটি হতে ভাইয়ার বাড়ি ছিল ঠাকুরগা, ভাইয়া তখন ঠাকুরগা ব্যাক করবে, কিন্তু মাঝপথে ভাইয়ার বোনের শ্বশুর বাড়ি পড়ে। তো ভাইয়া কথা ছিল ভাইয়া যাওয়ার সময় বোনকে নিয়ে যাবে শ্বশুর বাড়ি থেকে। তো তখন হয় কি রাস্তাঘাটে তখন অলরেডি ভাইয়া যখন উঠে গাড়িতে অলরেডি লেট হয়ে গিয়েছিল 2-3 ঘন্টা। আর গ্রামে হয় কি এখনো আপুর যে শ্বশুর বাড়ি ছিল ভাইয়ার আপুর, ওই জায়গাটা একটু প্রত্যন্ত অঞ্চলেই ছিল, মিস তেমন খুব বেশি,
হ্যাঁ
তেমন খুব বেশি ভালোই ছিল না। আর আপু ওইখানে বেড়াতে গিয়েছিল, ভাইয়া নিয়ে যাওয়ার কথা ছিল। তো দেখা গেছে ভাইয়া একবারই গিয়েছিল শ্বশুর বাড়িতে, তো ভাইয়া নামার পরে ওই জায়গাটা আশপাশে নামার পর তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আর গ্রামে সন্ধ্যা মানে বলা যায় পুরা মধ্যরাতে, আর ওইখানে ভাইয়া আলটিমেটলি খুব বেশি যে ট্রেনে তা না। তো তখন ভাইয়া কিন্তু এমনিও তারপরে ঠিক করেছে, যেহেতু খুব বেশি ওইখান থেকেও আপুর বাসা 2-2.5 ঘন্টা তো লাগে, ভ্যান ট্যান ওইখানে ওই চলে, ভ্যানই চলে, তো তখনও 2-2.5 ঘন্টা লাগে। তো ভাইয়া আলটিমেটলি নেমে তখন আশেপাশে মানুষজনকে জিজ্ঞেস করা শুরু করেছে অলরেডি যে বাসার বাড়ি কিভাবে যাবে, কারণ ভাইয়ার আলটিমেটলি মনেও নেই। তখন আশপাশে মানুষ যেটা বললো যে ওই জায়গাটা একটু প্রত্যন্ত অঞ্চলে হয়, ওখানে ডাকাত টাকাত এখনো পর্যন্ত দেখা যায়, এখনো পর্যন্ত দেখা যায়, ডাকাত না হলেও ছুরি টুরি নিয়ে কেউ না কেউ তো থাকে, এবং জায়গাটা খুব যে বেশি মানে ভালো বা মানে এরকম কেউ কখনো শুনিনি, ওই জায়গায় অনেক কিছু শোনা যায়। তখন ভাইয়া তারপরও বললো যে বেশি দূরে না যেহেতু, তারপর আমি যাই। তো ভাইয়া তারপরে একাই রওনা দিল। রওনা দেওয়ার পরে ভাইয়া কিছুক্ষণ যাওয়ার পরে প্রথম দিকে যাও একটু মানুষ ছিল, ধীরে ধীরে ভাইয়া যাওয়ার পরে আন্তাজের উপরই ভাইয়া রওনা দিয়েছে। যাওয়ার পরে দেখে মানুষ
ধারণা করছিলেন যে হাঁটতে থাকি,
হ্যাঁ মানে একটু তো ছিল, মানে একবার তো গিয়েছে যে যেতে থাকি পেয়ে যাবো, ঠিক আছে। তখন ভাইয়া যাও প্রথম একটু মানুষ ছিল, তারপরে ধীরে ধীরে দেখে সেই মানুষজন কমে গেছে, যাও একটা ঠেলা গাড়ি ভ্যান এগুলো যাচ্ছিল, এখন উনি তাও দেখেনি। তো ভাইয়া
কয়টার সময় সেটা, কয়টার সময়
ভাইয়া যখন ওইখানে নামে ভাইয়া বলেছিল মাগরিবের আজান দিয়ে দিয়েছে, মানে 7টার পরে আর কি, ঠিক আছে এইরকম টাইমে। তো ভাইয়া যখন মানে চলা শুরু করছে তখন অলরেডি 8-9টা এরকম ভেজে গেছে, ওখানে কিছুক্ষণ ছিল। তো তখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ভাইয়ার কথা এরকম ছিল যে সামনে যদি কোনো খালও থাকতো বা কোনো যদি এরকম গর্ত থাকতো, আমি আমি বুঝতাম না, মানে এক হাত দূরে আমি কিছু দেখি না, এরকম অবস্থা, এত বেশি অন্ধকার, একটা লাইটও নাই। আর ভাইয়া ফোন দিবে বা সেই সকালে বের হয়েছে, ভাইয়ার গাড়ি লেট ছিল, চার্জ নাই, কোথায় এখানে মানে কোনো নোন কোনো জায়গা না, গ্রামে হলেও ভাইয়া বুঝতো যেহেতু এটা আননোন একটা গ্রাম, ভাইয়া মানে পুরোই বিপদে। তারপরও আন্তাজের উপর ভাইয়া চলা শুরু করেছিল। তো যখন কিছু দূর যাওয়ার পরে একটা ঠেলা গাড়ি ভ্যান যাচ্ছিল, এই একটা ঠেলা গাড়ি অলরেডি ভাইয়াকে কিছুদূর নিয়েও গিয়েছিল। তারপরে যখন ভাইয়া হাঁটা শুরু করছে, ভাইয়া আসলে হারায় ফেলছিল যে কোন দিকে যাবে, পরে মানে ওইখানে বোঝার মতো ওয়ে নাই যে আসলে কোন দিকে যেতে হবে। তো রাস্তায় তখন যখন কোনো মানুষই দেখা যাচ্ছে না, এরকম টাইমে একজন লোক যাচ্ছিল, সাদা একটা পাঞ্জাবি পরা, তার সাথে একটা মহিলা টুপি পাঞ্জাবি এই ধরনের পরা, এবং মহিলাটা বোরকা পরা, এই ধরনের যাচ্ছিল। তো ভাইয়া তাও মানে একটা মানুষ তো দেখা গেছে, দু একজন মানুষ এই ধরনের ভেবে ভাইয়া তাও একটু ভাবছে যে কথা বলা যায় বা এদের কাছে জিজ্ঞেস করা যায়। তো ভাইয়া যখন গিয়েছে বলছে ভাই আমি তো যাচ্ছি, আমি নিজেও বুঝতেছি না কোথায় যাচ্ছি, ঠিক আছে আমাকে একটু বলেন। তখন বলতেছে ভাই আমি এদিকেই যাচ্ছি, আপনি আমার সাথেই চলেন, হ্যাঁ বলছে ওইদিকে, মানে আসলে একই দিকেই হাঁটছিল, ওই রাস্তা ধরেই যাচ্ছিল। মানে মহিলাটার হাতে সেই ব্যাগ ছিল, ঠিক আছে, এবং হুজুরটা মহিলাটার সাথে যাচ্ছিল, আর কেউ নেই ওইখানে, এরকম অবস্থা। তো পরে যখন যাওয়া শুরু করলো, তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় বললো যে ভাই আমার বাসা তো মানে আমার আত্মীয় বাসা এখানে, আমি তো এখানে থাকবো রাতে, আত্মীয় থাকে না, আপনি চলেন এই যে আমাদের সাথে থাকেন, কারণ সামনে ভাই আর কোনো জায়গা নাই যাওয়ার, মানে আপনি যদি হাঁটতে থাকেন আপনি নিজেও চিনবেন না,
আর কোনো গাড়ি টাড়ি আপনি আপনার মতো করে যেতে পারবেন।
আর যেহেতু ভাইয়া ওইখানে আসলে আননোন পার্সন, মানে ভাইয়া ওইখানে কিছু চিনে না, তো ভাইয়ার ওই কথা শোনা ছাড়া উপায়ও ছিল না, উনি যা বলে তখন
বাইরে থাকা সত্ত্বেও অন্তত
একটা সেফ জায়গা থাকা সকাল, আর উনি বলেছিল আপনি সকালে উঠে চলে যান যেহেতু একজন বলেছে, আর রাস্তায় যেতে যেতে ওনার সাথে কথাও হয়েছে। তো এরকম যাওয়ার পরে তখন ওই লোকটা ওই বাড়িটাতে নিয়ে গেল, ওই লোকটা গেল এবং সাথে ওনার ওয়াইফও গেল, তিনজন মিলে যখন গেল তখন অলরেডি অনেক রাত, অনেক বেশি রাত। তো ভাইয়া ওইখানে লোকটার সাথে, ভাইয়া এবং লোকটা একই খাটে শুয়েছিল। একসাথেই শুলো এবং ওদের আত্মীয় বাড়িতে দেখলো ওইখানে এমন গা যেখানে লাইট পর্যন্ত নাই, ইলেকট্রিসিটি পর্যন্ত নাই, ওই রাস্তাটা যে রাস্তাটা হয়ে যেতে হয়, ঠিক আছে, ওই মোমে মানে ওই প্রদীপ বা মোম যে আলোতেই ছিল, মানে ওই আলোতেই যা দেখা যায়। তো ওই অবস্থায় ভাইয়ার সাথে সারা রাতই লোকটা ছিল, সারা রাত দুজন মিলে গল্প করেছে, তখন অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। এবং সারা রাত ভাইয়ার কথা ছিল এটা যে আমি সারা রাত ওই ওনার সাথে গল্প করতে করতে আমার টাইম চলে গিয়েছে, আমি দেখা গেছে না, উনার ওয়াইফ যেহেতু বোরকা পরা ছিল ওই পাশেই ছিল, মানে উনি এবং ওই
লোকটা
একটা ওনার ওয়াইফ পুরো রাস্তাতে নাকি একটা কথাও বলেনি। হ্যাঁ ভাইয়া বলেছে এরকম যে ওনার ওয়াইফের সাথে আমার একটা কথাও হয়নি, তখন এরকম হয়েছে। তো সারা রাত গল্প করতে করতে মূল কথা যেটা বললো অনেক কথাই জানা হলো, ভাইয়াও বললো ভাইয়া ঢাকা ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, বোনের শ্বশুর বাড়ি থেকে বোনকে নিয়ে যেতে এসেছে। তখন লোকটার ভাষ্যমতে যা ছিল এবং তারা কি করে ভাইয়াও জিজ্ঞেস করেছিল, লোকটা এরকম ছিল, লোকটা এখানে একটা মাদ্রাসায় ছিল, মাদ্রাসায় শিক্ষক ছিল, লোকটা একটা ছেলেও ছিল, কিন্তু মানে ছেলেটা মারা গিয়েছে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। ছেলেটা মারা যাওয়ার পরে বলল যে ভাই আমার যে ওয়াইফ দেখতে পাচ্ছেন, বউ দেখতে পাচ্ছেন, ও একটু পাগলের মতো হয়ে গিয়েছিল। মিস ছেলে মারা যাওয়ার পরে
ছেলে কি অস্বাভাবিকভাবে মারা যায়?
হ্যাঁ ছেলে অস্বাভাবিকভাবে মারা যায়, মানে বলা হয়ে থাকে ওইখানে পুকুরে ডুবে মারা যায় বা সামহাও মানে আশেপাশে হয় কি, ওই জায়গাটা এরকম ছিল যে মানে মুক্তিযুদ্ধের সময় কিছু জায়গা থাকে না যে খুব বেশি হত্যাকাণ্ড হতো বা খুব বেশি মানুষজন মারা হতো, গণকবর যে ধরনের ছিল ওই জায়গা এরকম বলা হয়। পুকুরটাও ওই কারণে খুব মানে বদনাম ছিল ওই পুকুরে, যে পুকুরে একজন কোন মেয়ে সুইসাইড করেছিল, তা আমার ছেলে ওইখানেই মারা গেছে, তো বলা হয় পুকুরে ডুবে মারা গিয়েছে। তখন যেটা হয় ভাইয়া তখন জিজ্ঞেস করতে থাকে আচ্ছা ছেলে মারা গিয়েছে কবেকার ঘটনা, বলে কয়েক বছর হয়ে গেছে, আমার বউটা যখন পাগলের মতো হয়ে গিয়েছে তখন আমি আর এখানে থাকি নাই, আমি ঢাকায় আমাকে এক পরিচিত মানুষ মাদ্রাসায় আরেকটা মাদ্রাসায় আমাকে চাকরি দিয়ে দেয়, আমি আমার বউকে নিয়ে ওখানে চলে গিয়েছি। তখন ভাইয়া আরো বলতে থাকলো যে ভাই আমার বউ পাগলের মতো হবে যে আপনি মানে ঢাকায় কতদিন আছেন, কোথায় থাকেন,
এখন কিভাবে আবার আসলেন, মানে এখন কি আবার বাড়িতে ফিরে আসলেন ওই লোকটা?
হ্যাঁ উনি বাড়িতেই যাচ্ছে, উনি বাড়িতে দেখতে আসছে, উনার নিজের বাড়ি আছে ওইখানে দেখতে যাইতেছে বাড়ি আর কি।
আর ঠিক ওই সময়টাতে আপনার ভাই যখন উঠলেন তখন কার বাসায় উঠলেন, ওই লোকেরই বাসায়?
না ওই লোক বলছে এটা ওনার আত্মীয়র বাসা।
আত্মীয় তাহলে কোথায় ছিল?
আত্মীয় ছিল না, আত্মীয় থাকে না।
আচ্ছা মানে আত্মীয় থাকে না কিন্তু?
না হ্যাঁ আত্মীয়, হ্যাঁ আত্মীয়র বাসাতে দুইজন আসছে এবং মানে মানে ওরা যখন যায় আত্মীয়র বাসা হয়েও যায়, মানে ওদের ওদের গ্রাম এটা বা ওই শিক্ষকের বাসা এটা উনি বলেনি।
আচ্ছা
তো পরে ভাইয়া যখন জিজ্ঞেস করতেছিল যে আপনার ছেলে এভাবে মারা যায় লাশ টাশ পাওয়া গেছে নাকি, বলছে ভাই আমি লাশ টাশও পাইনি, আমার বউ এই জন্য আরো পাগল হয়ে গিয়েছিল, দেখা যেত রাত বিরাতে জেগে থাকতো মানে উঠোনে যেয়ে বসে থাকতো।
কিভাবে তাহলে লাশ না পেলে যে ওভাবেই মারা গেছে?
আশেপাশের লোক নাকি দেখছে তখন পুকুর পাড়ের পাশে, এই ধরনের কথা বলা হয়ে থাকে। দুপুরে আশেপাশে পুকুর পাড়েই ছিল ছেলেটা, ঠিক আছে, বলা হয়ে থাকে এবং
ধারণা করেছে।
হ্যাঁ এবং ওই পুকুর পাড়ে এর আগে এরকম অনেক ঘটনা হয়েছে, বলে ভাই আমার বউ যখন এরকম উল্টাপাল্টা জিনিস দেখা শুরু করেছে রাতে এবং ওনার ওর মানসিক অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল, তখন আমরা আমি সিদ্ধান্ত নিচ্ছি এখানে আর থাকবো না, এমনকি আমি আমার বউকেও এমন অনেক আচরণ করতে দেখেছি। পরে আমার বউকে নিয়ে আমি ঢাকায় একটা মাদ্রাসায় ছোট একটা মাদ্রাসায় চাকরি পাই, সেখানে আমি চলে যাই, এখন কয়েক বছর ধরে ওইখানেই আছে। তো এইভাবে অনেক কথা বলতে বলতে থাকি না, একসাথে বলতে বলতে অনেক বেশি ফ্রি হয়ে যায়। তো আমার ভাইও সেরকম ফ্রি, নিজের সবকিছু শেয়ার করছিল, বোনের কথা, ফ্যামিলির কথা, নিজের কথা। তো এরকম গল্প করতে করতে তন্দ্রা লেগে যায় বা এরকম, হ্যাঁ, এবং অলরেডি তখন প্রায় মানে ভোর হয়ে যাবে এরকম একটা সময়, তো ভাইয়ার চোখও লেগে গিয়েছিল, ঘুম অবস্থা ঘুমিয়ে গিয়েছিল, হঠাৎ করে মানে চোখটা যখন নামাজ বা আলো ফুটেছে এই ধরনের যখন অবস্থা, তো ভাইয়ার হঠাৎ করে চোখটা খুলে গেছে, ভাইয়া তখন দেখে যে অলরেডি ভোরের আলো দেখা যাচ্ছে। তো ভাইয়া উঠে, ভাইয়া যেটা ইমাজিন করেছে উঠে যখন মানে আশেপাশে তাকাইছে, মেইনলি ভাইয়া ভয় পেয়েছিল তখনই, কারণ আশেপাশে ভাইয়া কোনো বাড়িতেই ছিল না।
আচ্ছা
উনি আশেপাশে তাকিয়ে রেখেছে, পুরো শূন্য জায়গায় উনি বসে আছে এবং উনি যে জায়গায় বসে আছে শুধু ভাইয়া এবং ভাইয়ার ব্যাকের সাথে, কোনো বাড়ি বা বাড়ির কোনো জিনিসপত্র কিছুই না, ওখানে শুধু কবর আশেপাশে ছিল কয়েকটা।
তার মানে আপনার ভাই কবরস্থানের মধ্যে
ছিল? আমার ভাই ওখানে কবরস্থানেই ছিল এবং আশেপাশে বাড়ি, যে বাড়িতে ভাইয়া নিজে শুয়েছিল বা ওনার সাথে যে মানুষ ছিল, উঠোন বাড়ি গাছ কিছুই নাই ওইখানে, ওইটা একটা কবর ছিল, কবরস্থানে ছিল, ঠিক আছে। তো আমার ভাইয়া মেনলি
যখন আকাশে আলো ফুটলো তখন আপনার ভাই,
হ্যাঁ মানে দেখা গেছে সারা রাত ভাইয়া সেভাবে ঘুমায়নি, তো যখন চোখটা লেগেছে আলো ফুটছে আজান দিচ্ছে ওই টাইমে ভাইয়া চোখটা একটু খুলেছে, তো খুলে যখন ভাইয়া ঠিক মতো দেখেছে তখন দেখেছে আশেপাশে বাড়ি তো কিছুই না, কবরই ছিল। তখন মেইনলি ভাইয়া ভয়টা পায় ওইখানে, মিস ভাইয়া ওইখানে স্থির হয়ে গিয়েছিল কোথায় যাবে বা কি বলবে, এ ভাইয়া নিজেই বুঝতে পারতেছিল না। এরকম মনে হয় ভাইয়া মানে 10-15 মিনিট ওভাবে স্থির বসেই ছিল, মানে কোথা থেকে কোথায় আসছে বা সারা রাত কোথায় ছিল ভাইয়ার ধারণাও নেই। ওই সময় দেখা যায় কবরস্থানের মতো জায়গা তার, যেহেতু খুব প্রত্যন্ত অঞ্চল, ওই সময় ওই দুই একজন লোক ওই পাশ থেকে হেঁটে গেছে, কবরের পাহারাদার ছিল এই ধরনের কেউ ছিল, উনি ভাইয়াকে ট্রেস করে এখানে, হ্যাঁ যে বসে আছে, উনি স্টিলই বসে আছে জিনিসপত্র নিয়ে। তখন ভাইয়াকে ট্রেস করার পরে উনি মানে যেহেতু ওইখানে উনার নন এরিয়া, তো উনি একটু কাছে গিয়ে এসে জিজ্ঞেসও করে যে ভাই আপনি এখানে কেন বা এই ধরনের কেন। আমার ভাইয়া তখন এমন স্তম্ভিত হয়ে গেছে, আমার ভাই কিছু বলতে পারতেছিল না, হা করে তাকিয়েছিল। তখন বলছে যে ভাই এখানে কেন বসে আছেন, তো বলছে মানে ভাইয়া বলছে যে ভাই আমি জানি না, এইটুক ছাড়া আর কিছু বলতে পারেনি। তখন ভাইয়াকে ধরেই দুই একজন যা লোক ছিল উনি দেখে একটু দুই একজন লোক নিয়ে উঠিয়েছে। তারপর বলছে ভাই বলেন ওখানে ভাইয়া পানি টানি খেয়ে, আমার ভাইয়া বলছে আমি মনে হয় ঘন্টাখানে কিছু বলতে পারিনি, এই ধরনের অবস্থা ছিল। পরে যখন জিজ্ঞেস করছে ভাই আপনি এখানে আসলেন কিভাবে, বসে আসছেন কেন এখানে একা,
তখন
এত ভোরবেলা উনি নিজে অবাক হয়ে গেছে, ভাই আমি এখানে একা বসে না, আমাকে একজন নিয়ে আসছে। তা বলছে আপনি কে নিয়ে আসছে, ভাই রাতের বেলা আমি বোনের শ্বশুর বাড়ি যাবো, উনি এলাকার নামও বলেছে তখন। তখন বলছে আমি বোনের শ্বশুর বাড়ি যাবো, তো আমি রাস্তা ভাই অনেক বেশি রাত হয়ে যাওয়াতে আমি রাস্তা চিনতেছিলাম না। একটা লোক সাথে দেখা হয়, পাঞ্জাবি টুপি পরা একটা বোরকা পরা মহিলা, উনি ওনাদের আত্মীয় বাসা, উনিও যাবে ওইখানে থামছে, তো ওইখানে আমাকেও নিয়ে গেছে, ভাই আমি একটা বাসায় এসেছিলাম কবরস্থানে না। পরে যখন এলাকার লোক এটা শুনে বলবে আপনি মাথা টাথা ঠিক করেন, ওইখানে মসজিদের আরো মানে অনেকে লোক ছিল আশেপাশে থেকে আরো লোক আসে, তখন বলে ভাই আপনার সাথে কি মানে টুপি পরা কোনো ভদ্রলোক ছিল? আর তখন বলে কি হ্যাঁ ভদ্রমহিলা ছিল, একটা বোরকা পরা ভদ্রমহিলা ছিল কি হ্যাঁ। ও ভাইয়া যা শুনলো সবার মুখে আশেপাশে, ধীরে ধীরে ভাইয়া যখন একটু শান্ত হলো, সেটা ছিল মেইনলি এই কথা যে যে জায়গাটায় নিয়ে গেছিল ওই জায়গাটায় বাড়ি আসলে ছিল, কিন্তু ওইটা একটা মাদ্রাসার শিক্ষকেরই বাড়ি ছিল। ওর পাশে যে পুকুরটা ছিল ওই পুকুরটাও ছিল, কবরস্থানের ঠিক পাশে পুকুরটা ছিল। যেটা বলেছে যে এই কবরস্থান এবং এই পুকুরটা এই জন্যই বেশি মানে ভয়ঙ্কর, মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক বেশি গণকবর দেওয়া হয় এই এলাকাতে।
আচ্ছা, সেটা তো সেই সময়, কিন্তু এরপরে
হ্যাঁ এই ওই গণকবর দেওয়ার কারণে এই পুকুরটা এবং জায়গাটা মানে তখন থেকে খুব বদনাম এই জায়গাটা। তো ওই মাদ্রাসার যে শিক্ষক তার ছেলেটা ওই পুকুরটাতেই মারা যায়, সবাই মানে অনুমান করতো, এবং মারা যাওয়ার পরপর ওনার বউ পাগলের মতো হয়ে গিয়েছিল। দেখা গিয়েছে রাত বিরাতে উঠোনে ওনার বউ একা একা বসে আছে, ভাতের প্লেট নিয়ে বসে আছে, পাগলের মতো বলতো যে আমার ছেলে আসবে, এই ধরনের অবস্থা হয়েছিল। যে শিক্ষক ছিল মাদ্রাসার উনি নিজেও অনেক প্যানিক হয়ে গিয়েছিল ওনার বউকে নিয়ে, সবাই মানে বলতো যে ওনার ছেলেকে নাকি আসে সেও দেখা যায়, এরকম শোনাও গিয়েছে। তো যখন এই অবস্থা হয় তখন কিছুদিনের মাথায় ওনার বউ সুইসাইড করে, মিস গলায় দড়ি দিয়ে ওনার বউ মারা যায়। তখন মাদ্রাসা শিক্ষক নিজে পাগলের মতো হয়ে যায়, ওনাকে দেখা গেছে কিছুদিন এভাবে বাড়ির আশেপাশে ঘুরতে, এবং ওই বাড়িতে তখন কেউই যেত না, এরকম অবস্থা হয়েছিল।
মানে এলাকাবাসী মোটামুটি ধরে নিয়েছিল
হ্যাঁ বাসায় সমস্যা আছে, এবং ওনার বউ মারা যাওয়ার পরে শিক্ষক শিক্ষকতাও ছেড়ে দেয়। এইটা মানে পুরো আননোন কাহিনী, ওনার বউ মানে সবসময় এইটা বলতো যে আমার ছেলেকে আমি দেখি, আমার ছেলে এখনো বাচ্চা আছে, মানে ভাতের প্লেট নিয়ে বসে থাকতো যে ছেলে এসে খেয়ে যাবে, এই ধরনের কথা বলতো। তো হুট করেই দেখা গেছে গলায় দড়ি দিয়ে মরে গেছে, যে ছেলের কাছে যাবে হয়তো এই ধরনের
ফ্রাস্ট্রেশন কাজ করছে।
তো যখন ওনার বউ মারা যায় তখন উনি শিক্ষকতাও ছেড়ে দেয়। শিক্ষকতা ছেড়ে দেওয়ার পরে তখন দেখা যায় উনি বাসায় থাকতো, সারাদিন বিড়বিড় করতো, এক সময় বাসায় তার লাশও পাওয়া যায়। এবং যখন ওনার লাশ পাওয়া যায় ওনার লাশটাকে কবর দেওয়ার পরে ওই বাড়ি ধীরে ধীরে দেখা গিয়েছে বাড়িতে কেউ থাকে না, বাড়িটাও পরে আর থাকে না, ওই আশপাশে গণকবর ছিল, পুকুরটা ছিল, এবং ধীরে ধীরে এখানে কবরস্থানই হয়েছে, এবং এটা অনেক আগেরই ঘটনা ছিল, 80s দিকের ঘটনা ছিল। তো আমার ভাইয়া মেনলি হুজুরের সাথে কবরস্থানে বসে ওনাদের বাড়িতেই বসেছিল সারা রাতি।
ভাইয়া বেসিক্যালি
2008
হ্যাঁ, কিন্তু এই মানে
ওই জায়গাটা এক্সপিরিয়েন্স করেছে 2007-08 এই ধরনের
টাইমে। তার মানে বোঝা গেল যেটা এখন কবরস্থান হয়ে গেছে, এবং আগে এক সময় যেটা ছিল যারা ছিল তারাই মূলত আপনার ভাইয়ের সাথে,
হ্যাঁ, এবং ওই গ্রামের মানুষগুলো যথাসম্ভব ওই জায়গাটা অ্যাভয়েড করে চলে, মিন্স ওই জায়গাটায় আলো ছাড়া,
যখন একটা রিউমারের মতো,
হ্যাঁ রিউমারের মতো একটা জায়গা থাকে না, এই ধরনের একটা রিউমার হয়ে গেছে।
আচ্ছা, তো রাস্তা না এটা ছিল আপনার ঘটনা।
জি,
অনেক ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ধন্যবাদ।
আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আপনাদের সাথে আছি আমি শান্ত এবং আছে সুমন। যাই হোক, আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি, দেখি আমাদের সাথে কে আছেন, আপনার নাম কি এবং কোন জায়গা থেকে এসেছেন?
আমি নিপুন বলছি, মিরপুর 1 থেকে এসেছি।
আচ্ছা, সরাসরি আপনার ঘটনায় চলে যাচ্ছি।
বলুন কি ঘটেছিল আপনার সাথে?
আচ্ছা, আমরা হচ্ছে নতুন একটা বাসাতে উঠি, সেটা সম্ভবত 2008-09 এর ভিতর হবে।
আচ্ছা,
তো মিরপুরে আমরা অনেক আগে থেকে মিরপুরে থাকি, আমার জন্ম মিরপুরে। 2008-09 দিকে আমরা যে নতুন বাসাটাতে উঠি, বাসাটা বেশ সুন্দর ছিল, 3টে রুম এবং সুন্দর একটা পরিবেশের ভিতর বাসাটা, এবং একটা পাশে একটা সুন্দর খালি জায়গা যেখানে একটা পুরনো বাড়ি ছিল, এবং আমার যে রুমটা, আমি যে রুমটা বেছে নেই, ওই রুমটার জানালার পাশে একটা বড় আম গাছ এবং ওই বাড়িটা দেখা যেত। বাড়িটা পুরানো বাড়ি, অনেকদিন ধরে খালি পড়ে আছে এভাবে দেখি। তো ওইভাবে আমরা ওই বাসাতে নর্মালি থাকতাম, আমাদের বাড়িওয়ালাও খুব ভালো ছিল, মানে বাসাটা বেশ ভালোই ছিল।
মানে নতুন বাড়িতে উঠলেন আপনারা?
হ্যাঁ, নতুন বাড়িতে ভাড়া উঠলাম। তো ওইভাবে যাচ্ছে, তবে একটা নির্দিষ্ট টাইমে, বলতে গেলে সন্ধ্যার পর পর 7:30-8টার দিকে, এই টাইমটাতে পুরো বাসাটাতে কেমন যেন একটা আষ্টে গন্ধ পাওয়া যেত। মানে আমরা বলতে পারি যে মানুষ পচা গন্ধ বা কোনো পশু প্রাণী পচা গন্ধ,
মানে পশু মারা গেলে যে গন্ধ আসে,
কেমন যেন একটা বিচ্ছির একটা আষ্টে গন্ধ। তো সন্ধ্যার দিকে মূলত প্রতিদিন দেখা গেছে যে ওই একটা নির্দিষ্ট টাইমে দেখা গেছে আধা ঘন্টা কি এক ঘন্টা ওই গন্ধটা স্থায়ী থাকতো। তো এইভাবে কিছুদিন যেতে লাগলো। আমরা প্রথমে জিনিসটা নর্মালি নিয়েছি, কারণ যে হতে পারে আশেপাশে কোনো পশু প্রাণী পচেছে বা কোনো একটা রাস্তায় কোনো কিছু হয়েছে বা সেখান থেকে গন্ধ আসছে। কিন্তু পরবর্তীতে দেখতে পাই যে আমরা 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত প্রতিদিন কন্টিনিউয়াসলি গন্ধটা পাচ্ছি আমরা। তখন আমরা চিন্তা করলাম যে একটা
শুধু সন্ধ্যার সময় পাওয়া,
শুধু ওই একটা নির্দিষ্ট টাইমই পাওয়া যাচ্ছিল গন্ধটা। তো এই জিনিসটা আসলে তখন আর কি আমলে নিয়ে আমরা যে ঘটনাটা আসলে কি হতে পারে, তারপর ওই জিনিসটার সাথে আসলে আমরা পরিচিত হয়ে গেছিলাম যে ওই টাইমটাতে দেখা গেছে আমরা রুম স্প্রে বা অন্য কোনো কিছু মেরে কোনোভাবে টাইমটা কভার করতাম। কত একটা আমরা আসলে আমলে নিয়ে নিই,
মানে
প্রাধান্য দিলে সাধারণ একটা ঘটনা। আসলে বাসাটা অনেক ভালো ছিল, সেজন্য আমরা ওরকম কোনো চিন্তা ভাবনাও নিচ্ছিলাম না যে এত সুন্দর একটা বাসা সুন্দরভাবে থাকতে সমস্যা কি। তো পরবর্তীতে দেখা যায় যে আমার যে রুমটা, আমার রুমটাতে আমি একাই থাকতাম, কারণ আমার পরিবারের তো আর তেমন সদস্য নয়, মা বাবা অন্য রুমে, আমি আরেকটা রুমে থাকতাম। তো আমাদের জানালাটা, জানালা থেকে সরাসরি একটা বড় আম গাছ দেখা, আম গাছটা দেখা যায় এবং আম গাছের নিচেই সে পুরোনো বাড়িটা। তো একদিন ওভাবে আমি শুয়ে আছি নর্মালি, তো জানালাটা খোলা, মানে একটা জানালা খোলা আরেকটা অফ, তো দেখতে পাচ্ছি যে কি যেন একটা ঝুলে আছে আম গাছের একটা ডালে। এটা মূলত আমি আর কি শুয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম, হঠাৎ একটু ঘুম ভাঙলো, সময়টা আনুমানিক 1:30-2 ভিতরেই হবে।
আচ্ছা, রাত 1:30-2
ভিতরে হবে। তো আমি খুব একটা খেয়াল করলাম যে জিনিসটা কি জিনিস, ওটা ঝুলে থাকতে পারে কি। পরে আমি খেয়াল করে দেখলাম যে ওটা একটা, মানে ফাঁসির দড়িতে কোনো একটা মহিলা ঝুলছে এমন একটা জিনিস। ওটা দূর থেকে তো খুব একটা বোঝা যাচ্ছে না, আম গাছের বেশ উপরের ডালে।
আচ্ছা,
এবং জিনিসটা আমি দেখলাম, দেখে টোটালি স্তব্ধ হয়ে গেলাম, জিনিসটা কি হতে পারে। তারপর আমি অতটা আমলে নিইনি, কারণ জিনিসটা বেশ দূরে ছিল, আর আমি সম্পূর্ণভাবে শিওর ছিলাম না যে ওটা আসলেই কোনো মানুষ বা কেউ কি ফাঁসিতে ঝুলছে। আমি জিনিসটা নিলাম যে কোনো ধরনের ছায়ামূর্তি হতেই পারে বা যে কোনো ছায়া পড়তেই পারে আম গাছের ভিতর। তো এইভাবে প্রথম দিন রাতে আমি জিনিসটা অতটা গুরুত্ব দিলাম না।
আচ্ছা, পরে সকালবেলা কি কৌতূহল বশত দেখেছিলেন গাছটা কেমন দেখতে পা?
হ্যাঁ, সকালবেলা তো অবশ্যই চেক করেছি যে কোনো, মানে পুরো গাছটাই ভালোভাবে দেখার চেষ্টা করেছি বা বাসা থেকে বের হওয়া গাছ তার আশেপাশে দেখার চেষ্টা করেছি। কোনো ওরকম কোনো জিনিস ওখানে বা কোনো আবর্জনা বা কোনো কিছু ঝুলে থাকতে আমি দেখিনি। তারপরে আমি মনে করলাম যে হয়তো বা তখন কোনো কিছু আমার মনের ভুল হতে পারে, তো আমি জিনিসটা ওভাবে নিইনি। তারপর তার ঠিক 2 দিন পরে আমি ওভাবে শুয়ে আছি, তো ঘুমিয়েছিলাম, তো হঠাৎ ওই টাইমটাতে, মানে সেম ওই রকম একটা টাইমেই আমার ঘুমটা ভাঙে। তো ভাঙার পরে আমি দেখতে পাই জানালা থেকে, খেয়াল করি যে আমার জানালার একটু কাছাকাছি যে ডালটা, ওই কাছাকাছি ডালটাতে একটা ফাঁসির দড়ি এবং সেই ফাঁসির দড়িতে একটা মহিলা ঝুলছে। মহিলার চেহারাটা অতটা পরিষ্কার না, তো বোঝা যাচ্ছে মহিলা অনেক পরিষ্কার, সাদা ধবধবে পরিষ্কার। তো সেই মহিলাকে দেখে
আপনি বুঝতে পারছেন অবয়বটা দেখে যে কেউ একজন ফাঁসিতে
ঝুলছে, এবং তার চেহারাটা দেখা যাচ্ছে সম্পূর্ণ পরিষ্কার, সাদা চেহারা দেখা যাচ্ছে। তো সে চোখ দিয়ে সরাসরি আমার দিকেই দেখতেছে, মানে আমার দিকেই তাকিয়েছে। তো আমি জিনিসটা দেখার পরে আসলেই ঠিক থাকতে পারি না, আমি সম্পূর্ণ ভয় পেয়ে যাই, কারণ আমার একেবারে জানালার কাছাকাছি জিনিসটা ছিল, সেই কাছাকাছি ডালটাতে এসেছিল। আমার তখন কোনো কিছু মাথায় আসে না, আমার হাত পা নড়ে না। তো হঠাৎ কিভাবে কি ভেবে আমি খুব দ্রুত দরজার কাছে যাই এবং দরজা খুলে আম্মুদের রুমে যাই, যে আম্মুকে ডেকে আনি। ডেকে আনার পরে দেখাই যে দেখো ওখানে কি যেন আমি একটা দেখেছি। আম্মু তখন বলে যে কোথায়, কোনো কিছু তো দেখলাম না। তো তখন আমি আসলে ভালোভাবে চেক করি যে না, তখন আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তখন আমার রুমে লাইট টাইট জ্বালিয়ে দিয়ে আমি ভালোভাবে চেক করলাম না।
আচ্ছা, তখন কি মনে হলো যে না ভুল হয়েছে চোখে কোনো?
হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে আসলে হ্যালুসিনেশন হতেও পারে, কারণ আমি দেখা গেছে ঘুমিয়েছিলাম, কোনো একটা স্বপ্ন দেখছিলাম, হঠাৎ ঘুম থেকে উঠে কিছু একটা দেখেছি। তখন আমি জিনিসটা আসলে নর্মালি নিয়ে তখন লাইট এটা অফ করে মোটামুটি ঘুমিয়ে গেলাম। অবশ্য তারপরে আমি জিনিসটা অন্যভাবে চিন্তা করলাম যে আমি আগে একদিন দেখলাম দূরে, তারপরে দেখলাম কাছাকাছি, কিসের থেকে হচ্ছে। তারপরে আমি রুমে অবশ্যই ডিম লাইট নিয়েছিলাম যে ডিম লাইট জ্বালিয়ে ঘুমাই বা হালকা একটা আলোকিত থাক রুমটা।
আচ্ছা,
তো পরবর্তীতে এভাবে কিছুদিন যায়, প্রায় 3-4 দিন চলে যায়। তারপরে আমি আরেকদিন ওভাবে হঠাৎ ওই রকম রাতের বেলা ঠিক ওই টাইমটাতে আমি ঘুম থেকে উঠছি, তবে ওই দিনটাতে আমি আসলে ডিম লাইট অফ করে ঘুমাইছি, যে দেখা গেছে 3-4 দিন হয়ে গেছে কোনো কিছু দেখতেছি না, তো থাক না অফ, কারণ অন্ধকার রুমে তো ঘুমাতে ভালো।
তো আমি ওই দিন হঠাৎ ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে সরাসরি আমি দেখছি যে ওই জিনিসটা আবারও ঠিক ওই ডালে ওভাবেই। তো আমি তখন জিনিসটা দেখে টোটালি
জানালাতে আপনার চোখ চলে গিয়েছিল,
জানালাতে আমার ঘুম ভাঙার সাথে সাথেই জানালার দিকে চোখটা চলে যায়। তো আমি আসলে ওই জিনিসটা দেখে টোটালি স্তব্ধ হয়ে যাই, আমার হাত পা নড়ে না, আমি কি করবো কিছু বুঝতে পারি না। আমি কি ভাব আমি মানে তখন ভাবি যে আসলে কি আমি এটা স্বপ্ন দেখছি, নাকি আগের দিনও কি আমার ভুল ছিল, নাকি এখন আসলে আমি সত্যি সত্যি এটা দেখছি। আমি জিনিসটা জাস্ট চিন্তা করি আর জিনিসটার দিকে মানে ভয়ঙ্কর দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। জিনিসটার চেহারা আমি এখন আর মনে করতে পারি না, সেই জিনিসটা আসলে অনেক ভয়ানক ছিল। তো
ফাঁসিতে ঝুলে আছে,
হ্যাঁ জিনিসটা ফাঁসিতে ঝুলে আছে এবং আমার জানালাতে দেখা যাচ্ছে খুব নিকটবর্তী একটা ডালে সে ঝুলছে।
আচ্ছা, সেটা কি মহিলার মানে?
হ্যাঁ, সে একটা মহিলা অবমূর্তি এবং তার পোশাক ওভাবে বোঝা যাচ্ছে, এত বোঝা যাচ্ছে যে সে একটা মহিলা অবমূর্তি এবং তার চেহারাটা খুব সাদা।
আচ্ছা,
তো এই জিনিসটা দেখার পরে ওই জিনিসটা আমি আসলেই মানে প্রচন্ড ভয় পেয়ে যাই, আতঙ্ক আমাকে ধরে ফেলে। তো আমি চোখ বন্ধ করি, বিভিন্ন চিন্তা ভাবনা করি যে কি করা যায়।
তখন আপনি আপনার মাকে ডাক দিয়েছিলেন?
হ্যাঁ, তখন আমি তার পরবর্তীতে উঠে তাড়াতাড়ি আম্মুদের রুমে যাই যে আম্মুকে ডেকে নিয়ে আসি। সেদিনই একই অবস্থা হয় যে আম্মুরা কিছু দেখতে পায় না,
কিছু দেখতে পায় না।
হ্যাঁ, তবে সেই আস্তের গন্ধটা কিন্তু তখনও কন্টিনিউয়াস প্রতিদিন আমরা পাচ্ছি।
কি সন্ধ্যার সময় পাচ্ছি?
সন্ধ্যা রাতেও পাচ্ছি। না না, তখন সন্ধ্যার সময় পাচ্ছি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর শুনছেন আপনি, আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবিসি রেডিওতে। আজকে ডরে মোট ছয় জন অতিথি রয়েছে, অন্তু, রফসানা, নিপুন, রাকিব, অনিক এবং সোহান। রাত গভীর থেকে গভীর হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর গল্পের আরো গভীরে আমরা প্রবেশ করব। ফিরছি ঠিক রাত একটায়।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
একটা কথা আমরা সবসময় বলে থাকি, রাত যত গভীর হয় এই গল্পগুলোর আবেদন ততটাই কেন জানি বেশি হয়। গভীর রাতে কারো কারো জীবনে ঘটে যাওয়া অভিভূতি ঘটনাগুলো সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকে এবং কেন জানি বারবার সেই ঘটনাটি কাছের মানুষদের বলতে ইচ্ছে করে। যারা ডরে এসে এই ঘটনাগুলো বলেন তারা প্রত্যেকেই নিজ জীবনে এইসব ঘটনার অভিজ্ঞতা প্রাপ্ত। প্রিয় শ্রোতা, ঘটনাগুলোকে এনজয় করার জন্যে বা ঘটনাগুলোর ফিলটাকে পাওয়ার জন্যে ডর একটা রেসিপির কথা সবসময় বলে। সেটি হলো আপনি কিংবা সাথে আরেকজন যেখানে বসে ডরটি আপনি শুনবেন, একেবারেই পিন অফ সাইলেন্স, নিঃশুতি নিস্তব্ধ একটি জায়গা নির্বাচন করুন। যদি ঘরে শোনেন তো ঘরের বাতিটি নিভিয়ে দিন, হালকা করে জানালাটা খোলা রাখুন এবং তারপর নিশ্চিত হন রেডিওতে আপনি একেবারে পরিষ্কার শব্দটি পাচ্ছেন কিনা। শুনতে থাকুন ডর, যে কথাগুলো আপনার সামনে আজকে অন্তু, রফসানা, নিপুন, রাকিব, অনিক এবং সোহান বলছে। চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করুন, আমার মনে হয় আপনিও ফিল করতে পারবেন। সবকিছুর ঊর্ধ্বে উঠে বিশ্বাস কিংবা অবিশ্বাসের, ভয়কে পাওয়ার স্বাদ যাদের আছে তাদেরকে আমরা আরো একবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি ঠিক সেই ঘটনায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
তো আমি ওই দিন হঠাৎ ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে সরাসরি আমি দেখছি যে ওই জিনিসটা আবারও ঠিক ওই ডালে ওভাবেই। তো আমি তখন জিনিসটা দেখে টোটালি
জানালাতে আপনার চোখ চলে গিয়েছিল,
জানালাতে আমার ঘুম ভাঙার সাথে সাথেই জানালার দিকে চোখটা চলে যায়।
আচ্ছা,
তো আমি আসলে ওই জিনিসটা দেখে টোটালি স্তব্ধ হয়ে যাই, আমার হাত পা নড়ে না, আমি কি করবো কিছু বুঝতে পারি না। আমি কি ভাব আমি মানে তখন ভাবি যে আসলে কি আমি এটা স্বপ্ন দেখছি, নাকি আগের দিনও কি আমার ভুল ছিল, নাকি এখন আসলে আমি সত্যি সত্যি এটা দেখছি। আমি জিনিসটা জাস্ট চিন্তা করি আর জিনিসটার দিকে মানে ভয়ঙ্কর দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। জিনিসটার চেহারা আমি এখন আর মনে করতে পারি না, সেই জিনিসটা আসলে অনেক ভয়ানক ছিল। তো
ফাঁসিতে ঝুলে আছে,
হ্যাঁ জিনিসটা ফাঁসিতে ঝুলে আছে এবং আমার জানালাতে দেখা যাচ্ছে খুব নিকটবর্তী একটা ডালে সে ঝুলছে।
আচ্ছা, সেটা কি মহিলার মানে?
হ্যাঁ, সে একটা মহিলা অবমূর্তি এবং তার পোশাক ওভাবে বোঝা যাচ্ছে, এত বোঝা যাচ্ছে যে সে একটা মহিলা অবমূর্তি এবং তার চেহারাটা খুব সাদা।
আচ্ছা,
তো এই জিনিসটা দেখার পরে ওই জিনিসটা আমি আসলেই মানে প্রচন্ড ভয় পেয়ে যাই, আতঙ্ক আমাকে ধরে ফেলে। তো আমি চোখ বন্ধ করি, বিভিন্ন চিন্তা ভাবনা করি যে কি করা যায়।
তখন আপনি আপনার মাকে ডাক দিয়েছিলেন?
হ্যাঁ, তখন আমি তার পরবর্তীতে উঠে তাড়াতাড়ি আম্মুদের রুমে যাই যে আম্মুকে ডেকে নিয়ে আসি। সেদিনই একই অবস্থা হয় যে আম্মুরা কিছু দেখতে পায় না,
কিছু দেখতে পায় না।
হ্যাঁ, তবে সেই আস্তের গন্ধটা কিন্তু তখনও কন্টিনিউয়াস প্রতিদিন আমরা পাচ্ছি।
কি সন্ধ্যার সময় পাচ্ছি? সন্ধ্যা রাতেও পাচ্ছি।
না না, তখন সন্ধ্যার সময় পাচ্ছি। তবে আমার যে তৃতীয় দিন যে ঘটনাটা ঘটলো ওই টাইমটা তো অবশ্যই আমি আস্তের গন্ধটা পেয়েছিলাম। তৃতীয় দিন যখন আমার সাথে ওই তার সাথে যখন আমার মানে চোখাচোখি হয় তখন আমি গন্ধটা পেয়েছিলাম। পরবর্তীতে এভাবে কিছুদিন যেতে থাকি এবং আমি জিনিসটা কন্টিনিউয়াসলি দেখতে থাকি। আষ্টের গন্ধটা আমি অতটা গুরুত্ব দিইনি, কিন্তু পরবর্তীতে ব্যাপারটা এমন হয় যে রাত 12টার পর থেকে আষ্টের গন্ধটা খুব প্রকট হয়ে যায় এবং জিনিসটা খুব আমার রুমের ভিতরেই খুব বেশি গন্ধটা পাওয়া যায়।
আচ্ছা, আগে সেটা সন্ধ্যায় ছিল,
সন্ধ্যায় ছিল এবং পুরো রুম মানে পুরো ঘরে ছিল, এখন সন্ধ্যায় পুরো ঘরে তো আছেই এবং বিশেষ করে রাত 12টার পর পর আমার রুমটাতে গন্ধটা খুব বেশি ইয়ে করে। তো জিনিসটা আসলে খুবই ভয়ানক ছিল আর আমিও জিনিসটা আসলে খুব ভয় পাচ্ছিলাম। আব্বুকে বলছিলাম, আব্বু জিনিসটা আসলে অতটা আমলে নিচ্ছিল কারণ আমাদের বাড়িওয়ালা খুব ভালো ছিল আর আমাদের বাসাটা খুব ভালো ছিল। তো আব্বু আসলে বলতেছিল যে তুমি রুমটা চেঞ্জ করো বা তুমি অন্য আমাদের তৃতীয় নম্বর যে রুমটা গেস্ট রুমটা ওখানে তুমি থাকতে পারো। আম্মুও জিনিসটা বললো যে আসলে আসতে পড়া গন্ধটা তো অনেক প্রকট আকার ধারণ করছে। তো পরবর্তীতে একদিন হয় যে আমি আর কি ঘুমিয়ে আছি, হঠাৎ আমি চোখটা খুললাম, চোখ খোলার পর হঠাৎ আমার আমাদের যে রুমের কর্নারে আমার চোখটা চলে গেল এবং আমি জিনিসটা দেখেলে মানে আমি তখন জিনিসটা দেখার জন্য আসলেই প্রস্তুত ছিলাম না। দেখলাম যে সেই মহিলাটা যাকে আমি প্রতিদিন আমার বারান্দার আমার এই জানালার পাশে আম গাছে দেখি, সেই জিনিসটা আমার রুমের উপরে কোনায় ঝুলছে। তখন অবশ্য ফাঁসি দড়িতে ঝুলছে কি সেটা বোঝা যাচ্ছিল না অন্ধকারের ভিতরে,
কেউ একজন ঝুলছে
বোঝা যাচ্ছিল যে আমার রুমের কোনায় কেউ একজন ঝুলছে। আমি জিনিসটা দেখে আসলেই মানে আমি
স্তব্ধ হয়ে যাই।
আমি আমার আসলে কিছু করার শক্তি ছিল না, কারণ আমি যখন আমার রুমের বাইরে দেখি সেটা আলাদা বিষয়, কারণ সেটা সে আমার রুমের বাইরে। যখন আমি সেটা আমার নিজের রুমে এবং আমার রুমের একটা কর্নারে আমি দেখি, আমি আসলে এই জিনিসটা দেখে আসলে কোনোভাবেই থাকতে পারি না।
আপনার কাছে কি মনে হলো গাছের মাঝে যে জিনিসটা ঝুলে থাকতে দেখেছিলেন সেই জিনিসটাই আপনার ঘরে চলে?
হ্যাঁ, সেই জিনিসটাই। আমি
এমন ভাবে হলো না যে ধারাবাহিক ভাবে আসলো, প্রথমে একটু দূরের ডালে ছিল, তারপর কাছের ডালে আসলো, জানালার কাছে আসলো, তারপর আপনার রুমের মধ্যে,
তারপরে আমার রুমে আমি দেখতে শুরু করলাম। তো ওই দিন ওই জিনিসটা দেখার পর আমি ওভাবে দেখলাম, দেখে চোখ বন্ধ করলাম, আমি চোখ খুললাম, চোখ খুলে তাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি যে চিৎকার দেবো, আমার মাকে ডাক দেবো বা আমি বিছানা থেকে উঠে যাবো, আমার হাত পা আমি নাড়াতে পারছি না এবং আমি যে স্বপ্ন দেখছি কিনা আমি খুব সম্ভবত শিওর আমি কোনো স্বপ্ন দেখছিলাম না, কারণ আমি
এর আগে
একবার দেখেছি। অবশ্য আমার আতঙ্ক তখন বেশি কাজ করছিল যে জিনিসটা আমি বাইরে আগে দেখেছি এবং জিনিসটা আমি এখন ঘরের ভিতর দেখছি। তো আমি আসলে তখন বুঝতে পারছিলাম না যে আমি আসলে কি করব। আমার তখন হাত পা মানে শিথিল হয়ে যায়, হাত পা আমি নাড়াতে পারছি না এবং আমি যে কোনো ছোড়া পড়বো বা কোনো দোয়া পড়বো আমার তখন আসলে দোয়াও কোনো মাথায় আসছে না এবং আমি ছোড়া পড়বো সেটাও আমি পড়তে পারছি না। আমি চিৎকার দেবো চিৎকার দিতে পারছি না বা উঠে কোথাও চলে যাবো বা উঠে দরজার কাছে যাবো আমাদের রুমে যাবো, আমার টোটালি আমি নাড়াচাড়া করতে পারছি না। ওই জিনিসটা সরাসরি আমার চোখের দিকে তাকিয়েছে এবং আমি আমার চোখটা অন্যদিকে সরছে না, আমার সরাসরি তার দিকে আমার তাকাতে হচ্ছে। আমি যে ভয় আতঙ্কে আমি আসলে তখন আমার যে কিভাবে কি হয়েছিল আমি জানি না, আমার ওভাবে যে কিভাবে আমি রাতটা পার করেছি সেটা আমি আসলে বলতে পারবো না।
আপনি সেই বিছানাতেই শুয়েছিলেন, যে কাউকে ডাকবেন বা
সেটাও আমি করতে পারিনি আমার আসলে সেই মানে তখন পরিস্থিতিতে। তো পরবর্তীতে আসলে আমি পরের দিন সকালবেলা আম্মুকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললাম যে আমার এই ঘটনাটা ঘটতেছে গত 2-3 দিন ধরে বা আমি কয়েকবার এই জিনিসটা দেখলাম এবং জিনিসটা দেখো প্রথমে দূরে এবং তারপর কাছে দুইবার কাছে দেখলাম এবং এখন দেখতে পাচ্ছি যে জিনিসটা আমার রুমে চলে আসছে। তো এর পরবর্তীতে কোনো কিছু হওয়ার আগে আমি মনে করি যে তোমাদের কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত, কারণ জিনিসটা আসলেই খুবই
জিনিসটা বাড়ছে আসতে,
হ্যাঁ জিনিসটা আসলে মানে কাছে আসছে এবং ক্ষতি করতে পারে বা আমি ভয় পাচ্ছি প্রচন্ড। তো পরবর্তীতে আমাদের এলাকার একজন বড় হুজুরকে ডেকে এনে, তো তারপর সে হুজুর এসে আর কি আমাদের রুমটা মানে আমার যে রুমটা এবং আমাদের পুরো ঘরটাতে আর কি সুরা পড়ে বা দোয়াদোয়া পড়ে বিভিন্নভাবে বন্ধক দিয়ে যায় যে জিনিসটা ভিতরে ঢুকতে পারবে না, আমাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না।
আচ্ছা, আসলে ব্যাপারটা কি ছিল সেটা কি জানতে পেরেছিলেন যে আসলে কি ছিল? সেটা জিন ছিল না মানে
ওটা আসলে এখনো আসলে ব্যাপারটা এখনো আছে যে জানালার পরবর্তীতে মানে বন্ধক দেওয়ার পরবর্তীতে আমি তাকে বাইরেই দেখতে পেতাম যে ওই আম গাছের বিভিন্ন ডালে বা এক একদিন এক একটা ডালে আমি তাকে দেখতে পাচ্ছি, তখন আমি কন্টিনিউয়াসলি জিনিসটাকে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে দেখা গেছে যে 10-15 দিন পরে জিনিসটা আবার আমি আমার রুমে দেখতে পাই, কিন্তু ওই দিনটাতে আমি ঘুমিয়ে আছি, ওই টাইমটাতে আমি যখন চোখটা খুললাম চোখ খোলার পর সাথে সাথে দেখলাম যে জিনিসটা আমার দিকে ঝুঁকে আছে এবং আমার মুখের উপরে জিনিসটা আছে। ওই জিনিসটা দেখে আসলে আমি তখন কি হয়েছিল আমি বলতে পারবো না, আমি তখন চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিতে মানে তখন আমি চিৎকারটা দিতে পেরেছিলাম, তখন আমি চিৎকার দিই এবং সাথে সাথে আমার আম্মু আব্বু আমার রুমে ছুটে আসে, পরবর্তীতে লাইট টাইট জ্বালিয়ে দেয় এবং পরবর্তীতে আমি জিনিসটা আসলে খুবই ভয় পেয়ে যাই, জিনিসটা একেবারে এখন আমার একেবারেই কাছে চলে আসছে। তো আমি পরবর্তীতে আব্বু বলে যে না এভাবে আর হচ্ছে না, বাসাটা এখন চেঞ্জ করাই লাগবে, কারণ বাসাটা যতই ভালো হোক এই জিনিসটার সাথে তো আর থাকা যাবে না, আর আষ্টের গন্ধটা তো সব সময় আছে।
আচ্ছা,
আর আমি রাতের বেলায় শেষের দিকে রাতের বেলায় প্রতিদিনই আমার রুমে।
আচ্ছা, পরবর্তীতে জানতে পেরেছিলেন কি আসলে ওদিকে কোনো মেয়ে বা মহিলা কি সুইসাইড করেছিল?
না, পরবর্তীতে আসলে আমরা ওই
আর জানাই
আমাদের আসলে ওই কলোনিটাই ছেড়ে দিই, আমরা একটু অন্যদিকে চলে আসি, কারণ ওই জিনিসটা নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি করতে চাই না, কারণ জিনিসটা আসলেই খুবই ভয়ানক ছিল যে জিনিসটা আমি দেখেছি।
আমরা তাহলে পরের ঘটনায় চলে যাচ্ছি। তবে ঘটনায় চলে যাওয়ার আগে আপনার নামটা এবং পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম।
আমার নাম শেখ রাকিবুল ইসলাম, আমি আসছি মতিঝিল থেকে।
কি করছেন আপনি?
আমি কোম্পানিতে চাকরি করি।
আচ্ছা, আপনি আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছেন সেই ঘটনাটা কি আপনার সাথেই ঘটেছে?
জি জি, আমার সাথে আর আমার এক আন্টির সাথে।
আচ্ছা, তাহলে আপনি শুরু করুন।
একদিন আমাদের বাসা থেকে, মানে আমাদের আন্টিদের বাসায় একই সাইডে।
বাসাটা কোথায় আপনাদের?
আমাদের বাসাটা সাতক্রিয়াতে, সাতক্রিয়া একটা যে কোনো স্থানে আছে।
আচ্ছা,
গ্রামের নামটা আমি বলতে চাচ্ছি না। তো গ্রাম অঞ্চলে তো মানে রাতের বেলায় লোকজনের যাতায়াত কম থাকে। তো আমাদের বাসাটা এমন এক জায়গায় ছিল, চার সাইডে কবরস্থান, বারঝা, তো একটু ঘনবসতি কম ছিল,
মানে একটু নির্জন গ্রাম বলা
যায়। তো আমি আমার আম্মা একদিন রসের পায়েস রান্না করার জন্য ওতে তেজপাতা দেই। আম্মা বললো যে তোর আন্টিদের বাসা থেকে যে এগুলা নিয়ে আয়। তো আমি গেলাম, যাওয়ার পরে আন্টিদের বাসায় যেয়ে আন্টিকে অনেক ডাকাডাকি করলাম। ওই মুহূর্তে মনে হয় নামাজ পড়তেছিল। তো নামাজ পড়ার কারণে আমি ভাবলাম যে পাশেই তো গাছ আছে, তাই আমি গাছ থেকে উঠেই ওটা পেরে নিয়ে যাই বাসা।
কি তেজপাতা গাছ ছিল? আচ্ছা,
তো আমি তেজপাতা গাছে উঠলাম, ওঠার মানে অর্ধেক আধা যখন উঠছি তখন হঠাৎ পা পিছলে আমি পড়ে গেছি। যাওয়ার পরে আমি মানে গাছ থেকে পড়ে যাওয়ার পরে আমার দম বন্ধ হয়ে গেছে, আমি কাউকে যে ডাকবো সেই শক্তিটাও নাই।
আচ্ছা,
তো আমি এক পর্যায়ে দেখি আমার আন্টি মানে ঘর থেকে বাইরে যাওয়া আসা করছে, আমি যে ডাকবো তাকে তা মানে ডাকার কোনো ইয়ে নাই, শক্তিটা নেই। তো আমি এক পর্যায়ে হাত দিয়ে মাটিতে থাবলাইতে থাকি।
আচ্ছা,
তো আন্টি
মানে মাটিতে আপনি মানে স্পর্শ করছিলেন, ওটা শব্দের কারণে যেন
আমাকে মানে ফলো করতে।
আচ্ছা,
আমি আন্টি এক পর্যায়ে আমাকে দেখে যে আমি মাটিতে গড়াগড়ি খাচ্ছি। তো এসে হাত দিয়ে মানে আমার গায়ে হাত মাথায় হাত দিয়ে বললো যে কি হয়েছে। আমি বললাম যে এরকম মা এরকম এ নিতে বসছিল, তা আপনি তো নামাজ পড়তেছিলেন, তো আমি ভাবলাম যে গাছ থেকেই নিয়ে যায়।
আচ্ছা,
গাছ থেকে আমি যখন উঠছি ওই সময় পড়ে গেছি। তো বললো যে তুই এমন অবর সময়, একটা আনটাইম সন্ধ্যার সময় তুই গাছে উঠছিস কেন? তুই জানিস না যে আমাদের বাসার চার সাইডটা কেমন একটু মানে
মানে কবরস্থান, চারপাশে আরো নির্জন জায়গা, এই কারণে মূলত বলছিলেন।
আর ওনারাও বাইরে বেরোয় কম, ঘরের ভিতরেই থাকে সবসময়। আর যেহেতু একটু ধর্মীয় মানে নামাজ পড়ে, বাইরে কম বের হয়। আর ওনাদের বাসায় তেমন, ওনার একটা ছেলে আছে সে ঢাকাতে থাকে, আর একটা আছে ছোট মাদ্রাসায় পড়ে।
আচ্ছা,
তেমন আর লোকজন নেই যে বাইরে কারোর সাথে কথা বলবে এমনও না, সবসময় ঘরের ভিতরে থাকে। তো আমি এই মানে গাছ থেকে পড়ে যাওয়ার কিছুদিন পরে একটা আচর করে জিনে, তো আচর করার পরে আন্টি মানে দেখি যে সন্ধ্যার সময় দেখি যে ওনাদের বাসায় চিল্লাপাল্লা হচ্ছে লোকজন।
আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই পড়ে যাওয়ার কয়েকদিন পরে?
জি জি, কয়েকদিন পরে। তো আন্টি মানে আন্টিদের বাসায় নানি আসছে, নানা আসছে, আমার মা গেলো, আমি গেলাম, যে দেখি যে এরকম মানে উনি আবাল তবাল বলতে শুরু করছে। এক পর্যায়ে উনি দেখি যে কাউকে কোনো চিনতে পারছে না, বা উনি ওনার ব্যবহার অন্যরকম হয়ে গেছে।
কিরকম হয়ে গেছে?
যে মানে কাউকে চিনতে পারতেছে না। ওর ওনার আম্মা, আমার যে নানি, উনি আসছে, এসে যখন ওনার কাছে গেছে তো গিলে তো ওনার আম্মারে তো ধরে মানে সরাই দিচ্ছে যে এখান থেকে যাও, আমি এতে আসি, তোমাদের দেখলে আমার মানে কেমন একটা হচ্ছে, তোমরা এখান থেকে যাও, কাউকে গিলাস মগ এগুলো চেলে মারতেছে।
আচ্ছা,
তো এক পর্যায়ে লোকজন ভয় পেয়ে যায়, তো আমিও ভয় পেয়ে যাই, আমি তো এগুলো মানে কখনো এর সম্মুখীন হয়নি। তো আন্টিকে ওই দিন মানে রাখা হলো। তারপরে একটা হুজুর, আমাদের ওখানে এক হুজুর আছে, সে ওই জিন দ্বারাই লোকজনের জিন ঝাড়াই।
আচ্ছা,
কবিরাজ যাই বলে কবিরাজ, এখন ওনাকে ডাকার পরে উনি ওই বাড়িটা প্রথমত বন্ধ করলো, যে বললো যে আশপাশে যে কবরস্থান আছে, তো আমাদের বসতে মানে বাড়িটার ভিতরেও এক পর্যায়ে মনে হচ্ছে কোন কবরস্থান, মানে স্বাভাবিক কোনো কিছু ঘটছে না। এক সময় দেখা যাচ্ছে যে আন্টি মানে ওনাদের ওই বাসার ভিতরে কবরস্থানের সাইডে একটা মানে পীরের কবর আছে, তো উনি মানে ধর্মীয় কিসের জন্য আমি বুঝতে পারলাম না সেটা। আমি একদিন স্কুলে যাচ্ছি ওই রাস্তা দিয়ে, তো দেখি যে মানে একটা পিরিসে মিষ্টি দেওয়া।
আচ্ছা,
মিষ্টি দেওয়া। তো আমি
মিষ্টি কোন দিকে দেয়া?
দেয়া মানে কবর সাইডে দেওয়া,
পীরের কবরের
সাইডে দেওয়া। তো ওটা মানে কোনো সংস্কৃত না, বাসের চটা দিয়ে মানে ঘিরাও দেওয়া। তো কেউ জানে না যে এটা মানে পীরের কবর। ওনাদের এই
আমি
পরবর্তী আমার বাসায় যেয়ে যখন আমি আমার মার সাথে বললাম যে এরকম আমি স্কুল যাচ্ছিলাম, তো আন্টি মানে উনি আন্টিদের বাসার ভিতরে একটা পুকুরও আছে, তো ওখানে এই বাসধারে এখানে আরো একটা কবর আছে রাস্তার সাইডে। ওখানে আন্টিদের মানে আমাদের পাড়া প্রতিবেশী একজন মহিলা ছিল, মানে সে গর্ভবতী ছিল। সে অবস্থায় উনি একদিন মানে পুকুরে গোসল করতে যেয়ে শুনছিলাম যে পুকুরে গোসল করতে যেয়ে উনি মানে পা পিছলে পড়ে যায়। যাওয়ার পরে মানে কিছুদিন অসুস্থ থাকে, তারপরে মারা যায়। তো মারা যাওয়ার কারণে ওই জায়গাটা রাতের বেলায় খুবই মানে ভয়ানক। মানে সত্যি কথা বলতে আমার এক মামা ছিল, আমি একদিন সন্ধ্যার সময় মানে বাড়ি থেকে বের হয়েছি যে আমি যাব। আমি ঠিক করলাম যে কমনে যাব, দুইটা রাস্তা। আমি ভাবলাম যে এমনি দিয়েই যায়, তবু আমার সাহস হচ্ছিল না। আমি আমার মানে মোবাইলে টর্চটা জ্বালাইছি। জানার পরে যখন আমি আসতেছি, তো আমার এক মামা ছিল, সে মানে ডিফেন্সে চাকরি করতো। তো উনি দেখি কি যে ওখান থেকে কবরস্থানের ওখান থেকে মানে ভয়ে মামা ওখান থেকে ওনার মানে দৌড়ানো শুরু করছে, কবরস্থানের একটু আগের থেকে দৌড়ানো শুরু করছে।
আচ্ছা,
করে মানে উনি যাওয়ার মানে দৌড়াচ্ছে, আমিও এক পাশে ওনার মানে সাথে সাথে দৌড়াচ্ছি। আমিও তো যাবো বাজারের সাইডে, তো এর জন্য দৌড়াচ্ছি। তখন বাজে আনুমানিক 9:30-9:30 হবে। তা আমরা যখন রাতের বেলায় 11:30-11:30-12:00 সময় বাজার থেকে ফিরতাম, ওই পথে আসতাম, ওই এলাকাটাই মানে কেমন একটা আতঙ্ক বিরাজ করতো মনের ভিতরে। তা আমাদের ওখানে ওই মহিলাটা মারা যাওয়ার পরে মানে ওখান থেকে যে সব লোকজন যাতায়াত করতো, তারাও মানে মাঝে মাঝে মানে ভয়ঙ্কর কোনো কিছু দেখতো, যে দেখতো যে এরকম কবরস্থানে বাঁশবাগানের সাইডে মানে বাঁশের একটা আওয়াজ আছে, বাঁশের কাছে একটা আওয়াজ আছে, যেরকম গিটার গুলো বাজাইলে যেমন কট 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 একটা শব্দ হয়, তেমন শব্দ। তো একটা বাচ্চা দেখে যে কবরস্থানের সাইডে কান্নাকাটি করতেছে, এমন পর্যায়ে অনেক ভয় পাইতে থাকে। আমার আন্টিও স্বপ্ন দেখে যে এ হয়েছে যে বাচ্চাটা মারা গেছে, গর্ভবতী মেয়েটা মহিলাটা মারা গেছে, এটা জেনে সম্পূর্ণ জেনে ঘটেছিল। তো পরবর্তীতে ওই রাস্তা দিয়ে মানে অনেকে যাতায়াত কম করতো রাতের বেলায়। তারপরে যে মানে আমার আন্টির এটাই যে আন্টি যে জেনে ধরছিল, তো ওনার এখন উনি আন্টিদের বাসাটা তো বন্ধ করা আছে। তো আমাদের ওই আশপাশের ওই অঞ্চলটাই মানে কেমন একটা অভূতি,
কিন্তু ভুতুড়ে টাইপের,
ভুতুড়ে টাইপের। একদিন মানে আমার এক নানি ওই আমাদের এই বাসার সাইডে একটা বাগান ছিল, আম গাছ টাছ বেশি, তো মানে গ্রামের লোকজনে আম কুড়াইতে একটু পছন্দ করতো। তো রাতের আধারে ফজরের আজানের আগে বা কেউ 8:00-10:00 দিকে মানে আম কুড়াইতে যেত। এখন এই টর্চের লাইট গুলো ছিল না, ছিল ব্যাটারি যুক্ত লাইট গুলো, তো ওইগুলো নিয়ে কেউ হাইকে নিয়ে মানে বাগানের ভিতরে যেত আম কুড়াইতে। তো উনি ওই আম কুড়াইতে গেছে আম বাগানের ভিতরে, মানে ওর পার্শ্ববর্তী একটি জায়গা। তো উনি যাওয়ার পরে মানে ব্যাগ নিয়ে গেছে আম কুড়াইতে একা একা, সবাই নির্জনে একা একাই আম কুড়াইতে যায়। বাগানের ভিতরে এক সাইডে একটা পুকুর ছিল,
আচ্ছা
মানে গভীরতা মেলা। উনি বৃদ্ধ হতো, মানে বয়স আনুমানিক 50-60 বছর বয়স হবে। এক পর্যায়ে মানে একটা আম গাছের নিচে গেছে, আম গাছটা এমন যে আম গাছের সাথে একটা যুক্ত গাব গাছ, মানে দুটো একত্রিত হইলে যেমন হয় মানে মনে হচ্ছে যেন একই। দুটোর নিচে যখন গেছে, যে দেখে যে একটা আম পড়ছে, তুমি আমটা নিয়ে কিছু দূর আসতে আসতে মানে কে যেন ওনাকে ডাকছে, যে বাগানটা যাদের ওনার ওয়াইফ 2-3 মাস আগে প্রেগনেন্ট ছিল, গর্ভবত হয়, তো একটা ছেলে বাচ্চা ছেলে জন্মায়। জন্মের পরে ওই ছেলেটা মারাও যায় পর্যায়ে, তা মারা গেলে ওই যে বাগানটাতে মানে মানে আম কুড়াইতে গেছে গাছের নিচে, ওর সাইডে ওনার কবর দেওয়া হয়েছিল। তাড়াহুড়া করে ওনাদের ওই বাগানেই কবর দিয়েছিল ছেলেটাকে। যার এক পর্যায়ে উনি ওই কবরে মানে কবরের সাইড দিয়েই মানে আমটা কুড়াইতে যেয়ে মানে ভয় পায়। এখন বাড়ি যে 3-4-5 দিন ওনার মানে একটানা জ্বর থাকে। এক পর্যায়ে উনি কিছুদিন পরে মারা যায়। শ্যামকুড়ায় চিকিৎসকের বাগানে মারা যায়। তার কিছুদিন পরে মানে ওই রাস্তায় অনেকে মানে রাতের বেলা যখন যাতায়াত করে তো দুইজন মানে দুইজন তিনজন চারজন একত্রিত হয়ে যাতায়াত করে, কেউ একা একা যাওয়ার সাহস হয় না। তো এক পর্যায়ে মানে একদিন মানে আমি আমার এক মামাতো ভাই আমার এক ফ্রেন্ড ওই রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই একত্রিত তিন চারজন একত্রিত হয়ে যাচ্ছি। এক পর্যায়ে দেখি যে মানে ওই কবরস্থান ভিতর দিয়ে মানে একদম মোটা একটা সাপ বেরিয়ে আসছে রাস্তার সাইডে শুয়ে আসছে। তো আমরা লাইট মেরে দেখলাম যে সাপটা মানে আমরা তো দেখি সাপ দেখি সাধারণত, তা সাপটা এমন মোটা ছিল মানে দেখলে আর যে কেউ এমনিতেই ভয়ে মানে আতঙ্কের ভিতরে কাজ করছে। তো আমরা দেখে চিল্লাপাল্লা শুরু করে দিলাম। তো ওই পাশে একজন আমাদের এই চাচা আমাদের পাশে মসজিদের ইমাম ছিলেন, তো উনি বললো যে সাপ ক্ষতি করবে না, কেউ মেরো না, এটা তোমাদেরকে ক্ষতি করবে না। তো চাচার কথা শুনে আমরা মানে গেলাম। তারপরে এরকম একাধিকবার ওই সাপটা দিয়ে দেখে। তো মানে কিছুদিন পরে আবার মানে আরেকটা মানে ওনাদের উপরে কি এটা আক্রোশ আমি বুঝলাম না, যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে সাত দিন আট দিন পর পর এক মাস পর পর এক একজন লোক ওখানে পাঁচ সাত জন ওই বাগানেই যে পাঁচ সাত জনই মারা গেছে একজন।
তো বাগানটাতেই মূল সমস্যাটা?
জি জি জি, বাগানটাতেই মূল সমস্যা।
এটি আপনার ঘটনা ছিল তাহলে, তাই তো? ওকে, অনেক ধন্যবাদ আপনাকে।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আর যে কিবরিয়া আছে আপনার সঙ্গে এবিসি রেডিও এফএম 89.2 এ দর শুনছেন আপনি। এ সপ্তাহে যে ছয়জনকে সাথে করে আমরা গাজীপুরের সেই পিকনিক স্পটে গিয়েছিলাম তারা হচ্ছে অন্তু, রফসানা, নিপুন, রাকিব, অনিক এবং সোহান। ঠিক চার মিনিট পরে আবারও ফিরে আসছি। চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর এবিসি রেডিও এফএম 89। গভীর রাত, ডরের 99তম পর্ব চলছে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এ সপ্তাহে যে ছয়জনকে সাথে করে আমরা গাজীপুরের সেই পিকনিক স্পটে গিয়েছিলাম তারা হচ্ছে অন্তু, রফসানা, নিপুন, রাকিব, অনিক এবং সোহান। সঙ্গে আছি আমি আর জে কিপ্রিয়া। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডে রয়েছে লোমান। কথা না বাড়িয়ে আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গায় যে জায়গায় ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম, শুরু হয়ে গেল ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শান্ত এবং সুমন আছি সাথে, আর সাথে আরো অনেকজনই আছে যারা তাদের ঘটনাগুলোকে আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে। প্রথমে আপনার নামটা জেনে নিতে চাচ্ছিলাম, আপনার নামটা এবং কোথায় থাকেন আপনি?
জি, আমার নাম অনিক, আমি মিরপুর একে থাকি।
ডর টিমের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি আপনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে চাচ্ছেন, আমরা সরাসরি সেই ঘটনায় চলে যাই। কি হয়েছিল আপনার সাথে?
ছোটবেলা থেকেই আমরা মিরপুরে থাকি। আমার সাথে একজন ছোট থাকতো, ছোট বাচ্চার মতো, যার সাথে আমি খেলাধুলা করতাম, বিভিন্ন জায়গায় ঘুরতাম। কিন্তু আমি তখন বুঝতাম না, অস্বাভাবিক কিছু মতো আমি ওভাবে নেইনি, বাসায় পরিবারের কেউ জানতো না। আর বাসায়
কোথায় খেলাধুলা করতেন?
বাসায়, বাইরে, মাঠে, রাত্রেবেলা ছাদে।
আচ্ছা, কারণ বাসায় কেউ জানতে পারতো? আপনার বাসাটা কিরকম ছিল?
বাসাটা নর্মালি দুই রুমের একটা বাসা, আব্বু আম্মু এক রুমে, আমি আর আমার বড় ভাই এক রুমে থাকতাম।
আচ্ছা,
এখন ছোট থেকে থাকি, খেলাধুলা করি, এত একটা মাথা ব্যথা ছিল না যে বাচ্চার সাথে কিছু একটা হবে অথবা সে কে সত্যি আছে নাকি। পরে আস্তে আস্তে ওটা কমে যায়। একদিন ভাইয়ের এসএসসি পরীক্ষা কাছে আসলো, আম্মু গেল এক হুজুরের কাছে ভাইয়ের জন্য দোয়া টোয়া নিতে। হুজুর ভাইয়ের জন্য দোয়া দেওয়ার সময় আমাকে দেখলো, আমাকে দেখে জিজ্ঞেস করলো যে আপনার ছোট ছেলের তো সমস্যা আছে
না? আপনিও সাথে ছিলেন সেই হুজুরের কাছে যাওয়ার সময়?
আম্মুর সাথে ছিলাম।
আচ্ছা,
হুজুর আমাকে দেখে আম্মুকে বললো যে আপনার ছোট ছেলের তো একটু সমস্যা আছে, তার কাছে কেউ থাকতে পারে। এরপর থেকে বাচ্চার প্রবণতা বেড়ে যায়। আমার সাথে যে ছিল
বাচ্চার প্রবণতা মিন্স হচ্ছে আপনি একটা বাচ্চাকে যেটা দেখতে পেতেন আর কি,
সে আমার সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করে। এরপর থেকে প্রায় প্রতিদিন ওকে দেখতাম, ওর সাথে ঘোরাফেরা করতাম। আমি যদি বন্ধুদের সাথে ঘুরতে যাই তাহলে দূর থেকে তাকে দেখতে পারতাম, কোন এক জায়গায় আছি, সবসময় আমার সাথেই থাকতো।
ঠিক সেই সময় আপনি কতটুকু ছিলেন?
সে সময় ক্লাস 6 অথবা 5 এ পড়ি। আচ্ছা, ক্লাস 5 6 এর ঘটনা। তারপর
তারপরে আমি একদিন আস্তে আস্তে বুঝতে পারলাম যে ছেলেটার সাথে কথা বলতে বলতে অনেক বিশ্বাস করা শুরু করেছি। এরপর থেকে সে আমাকে কথা বলতে বলতে মানে মাঝে মাঝে মনে হতো সে আমাকে হিপনোটাইজ টাইপ করে ফেলতো। আমি সে আমাকে যা করতে বলতো আমি প্রায় তাই করতাম, কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও। একদিন গ্রামে গেলাম, পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, সে বললো যে পুকুরে যাও, নেমে পড়ো। আমার ইচ্ছা ছিল না নামার, আমি বললাম না আমি নামবো না। বললো যে চলো যাই, মজা হবে। আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি আস্তে আস্তে নেমে পড়লাম। আমি তখন সাঁতার অত একটা পারতাম না, তবু আমি নেমে পড়লাম। আমি জানতাম সাঁতার পারতাম না। এরপর আমার বোন আসলো, বোন এসে উঠাই নিয়ে গেল, কিন্তু কেউ জানতো না আমার সাথে কেউ ছিল। এরপরে একদিন
তো কেউ যখন জানতো না, যখন আপনি বুঝলেন, তখন আপনার কাছে মনে হয়নি যে ব্যাপারটা অনেক বেশি অস্বাভাবিক যে কেউ একজন আপনার সাথে কথা বলছে বা আপনার সাথে ঘুরছে?
ব্যাপারটা জানতাম না যে আমার সাথে যে ছিল ওটাকে কেউ দেখতে পায় না।
আচ্ছা,
এই জিনিসটা আমি জানতাম না।
আপনি কখনো ট্রাই করেছেন কি বলার জন্য বা দেখানোর জন্য? আমি আপু দেখো আমার একজন বন্ধু।
আমি জানতাম যে চীনে এলাকার লোক, আমি জানতাম যে ছেলেটাকে চীনে সবাই, এই জন্য আমি কাউকে কিছু বলতে যাইনি। একদিন ছেলেটার সাথে আমি কথা বলতে বলতে ছাদে চলে গেলাম, বাসা বাড়িতে একতলা বাসা মেলো তো, সে বাড়িতে গিয়ে আমরা ছাদে গিয়ে দাঁড়ালাম। এখন ছেলেটা বললো কি লাভ দেওয়া নিচে, উপর থেকে নিচে লাভ দেওয়া। আমি ভাবলাম যে কেন আমি লাভ দেবো, কেন চলো একসাথে লাভ দিই, মজা হবে। আমি ছাদের সামনে যে দাঁড়ালাম, ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমি নিচে পড়ে ব্যথা পেলাম। ছাদ কতটুকু ছিল? একতলা ছাদ নর্মালি তো ছোটই হয় ভাই, অত একটা
বেশি বড় একটা ছিল না।
না আচ্ছা, ছাদ থেকে পরে আমি পায়ে ব্যথা পেলাম, কাদা শুরু করলাম। আম্মুকে ডাক দিলাম, আম্মু এসে ধরলো, বলে তুই ছাদ থেকে লাভ দিলি কেন? আমি বললাম যে আম্মু ও আমার উপর থেকে ফেলে দিয়েছে। আম্মু বললো যে ওকে, আমি যে ওই যে উপরে দাঁড়ায় আছে দেখতেছ না? আম্মু বলে কি না তো। পরে বুঝতে পারলো যে কোনো একটা সমস্যা আছে, আমি বুঝতে পারলাম অস্বাভাবিক কিছু আছে। এরপর থেকে আমি প্রায় ওকে দেখতাম, তবু দেখেও না দেখার ভান করে দূরে থাকতাম যাতে আমার কিছু না হয়। এরপরে আম্মু নাকি হুজুরের কাছে আবার গেছে, তাবিজ টাবিজ দিছে, কিন্তু আমি কিছুই জানতাম না। এরপর থেকে আস্তে আস্তে বাচ্চাটাকে দেখা বন্ধ হয়েছে।
তো এই ছিল আপনার ঘটনা?
জি।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে ডট টিমের সাথে এখানে আসার জন্য।
ওকে, ডট চলছে এবং আমরা তো ঘটনাগুলো শুনতে পাচ্ছি। তো এবার চলুন আমরা সবাই, সোহান রয়েছে আমাদের সঙ্গে, এই মুহূর্তে সোহানের ঘটনাগুলোতে যাই। সোহান কোথায় থাকেন এবং কি করেন?
জি, আমি বর্তমানে যাত্রাবাড়ি এলাকায় থাকি।
আচ্ছা, এবং লেখাপড়া করছি?
ইয়েস।
ওকে সোহান, আপনার ঘটনায় চলে যাই আমরা সরাসরি।
থ্যাংক ইউ ভাইয়া। ঘটনাই ঘটে 2004 সালে আমার আম্মুর সাথে। আমাদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি এলাকায়।
আচ্ছা,
তখন আমাদের বাড়ি হয়তো একটু নিচে মানে ঢালু জায়গায়। তখন 2004 সালে যখন বন্যা হয় আমাদের বাড়িতে আর পানি ওঠে, তখন মাটি অনেক ক্ষয় হয়, বন্যা চলে যায়। আমাদের বাড়ির পাশে পুকুর ছিল, যে পুকুরটি অনেক ভয়ানক ছিল, আর এর পাশে একটি শ্মশান ঘাট ছিল। তো ওই পুকুরটি থেকে আম্মু মাটির যে মাটি ক্ষয় হচ্ছিল সেই মাটির ভরাট করার জন্য,
মানে বন্যায় যেই আপনাদের উঠানের মাটি ক্ষয় হয়ে গেছে উনি পুকুর থেকে তুলে এনে এটা ভরাট করছেন।
ওকে, তারপর তখন হয়তো দিন মজুররা চলে যায় 5টা বাজে, তখন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, মাটি বাজান দিয়ে দিছে। তখন আম্মু একা একাই মাটি ভরাট করতেছিল। আম্মু আশপাশে ওই পুকুরটার আশপাশে আগে দেখি কেউ নেই, তখন আম্মু তো ভয়ে জেগে গেছে। তখনই ভাবলো যে ঠিক আছে এখন চলে যাবো। তো হঠাৎ করে একটা শব্দ হয়, শব্দটা এমন ছিল যে মানে কানে এতটাই সমস্যা হচ্ছে যে মানে ঘূর্ণিঝড় হচ্ছে, চারদিকে ট্রেন চলতেছে, চারদিকে
হঠাৎ করে জিনিসটা অনুভব
করলো। তখন আম্মু বাড়িতে আসে, নর্মালি দুই দিন এটা ডাক্তার দেখায়। ডাক্তার দেখার পর মানে সমস্যাটা যাচ্ছিল না, তখন আম্মু সিদ্ধান্ত নিল যে কবিরাজের কাছে যাবে। তো কবিরাজের বাড়িটা ছিল যে শ্মশানঘাটটা উপর দিয়ে যেতে হয়। তখন আম্মু সকাল 6টা বাজে ওই কবিরাজের বাড়িতে রওনা দেয়। তো গেল, যাওয়ার পর ওই তাবিজ একটা নিল। তো তাবিজটা নিয়ে যখন আসবে, তখন আসার পথে যে সমস্যাটা হলো, সে আম্মু দেখে ওই শ্মশানঘাটটার দিকে তাকালো, তাকে দেখে যে আম্মুর শাশুড়ি আর শ্বশুর আরেকটা মহিলা দিয়ে আম্মুকে ডাকতেছে। তখন আম্মু তো ভয় পেয়ে যায়। তখন সামনের দিকে যখন আগাবে, তখন দেখে যে ওরা আম্মুর সামনে দাঁড়ায় আছে। তখন আম্মু দোয়া দোয়া পড়তে লাগলো। তো আম্মুর সামনের দিকে একটু ওতে আর কাইটা ধর দিয়ে যায় অন্য একটা বাড়িতে পড়ে, ওরা সেন্সলেস হয়ে যায়। তখন আম্মুকে আস্তে আস্তে সুস্থ করা হয়, তখন আম্মু শেয়ার করে সবার সাথে। তখন
ওনারা কি মানে আগে ওনারা কি আগে মারা গিয়েছে?
হ্যাঁ, আগে মারা গেছে।
আচ্ছা,
তখন নর্মালি যে আম্মুর এই কানের সমস্যাটা একেবারে এতটাই সমস্যা হচ্ছিল যে একবারে মৃত্যু সাথে চলে যাচ্ছিল। তখন
এর মধ্যে ডাক্তারও কোনো কিছু
পারে না, ডাকাও নিয়ে আসছিল কিন্তু কোনো কিছু পাচ্ছিল না। তারপর তখন অনেক কবিরাজ জাগানো হয়, আস্তে আস্তে আম্মু একটু অনেক দোয়া টোয়া করা হয়, তখন আম্মু সুস্থ হয়ে ওঠে। তো আজও এখনো আম্মুর ওই কানের সমস্যাটা চলে যায়নি,
এখনো কি?
হ্যাঁ এখন হয়, কিন্তু আগে কিছু নয়। এই ছিল ভাইয়ের ঘটনা,
এই ছিল ঘটনা।
তো অনেক ধন্যবাদ।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতি সময় হলো আরো একবার, ছোট্ট একটা বিরতি 5 মিনিটের, তারপর আবারও ফিরছি। যারা এরই মাঝে ফোন করে ফেলেছেন ডরের গল্প বলার জন্য, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব খুব শীঘ্রই। যারা ফোন করেননি তাদেরকে বলছি নাম্বারটি আরো একবার, 09613892892। ফিরছি, সঙ্গে থাকুন। রাত অনেক গভীর, দুটোর কাছাকাছি। যারা আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবিসি রেডিও FM 89.2 তে আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে আছি। অ্যান্ড দিস প্রোগ্রাম ইজ হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, গল্পের একেবারে শেষ ভাগে আমরা ফিরছি, সাথেই থাকুন। ডর
আগে করে প্রত্যেকের এক্সপিরিয়েন্স শোনা হয়ে গেছে, এবং যেটা বলছিলাম যে আমার ধারণা আজকে কিছু কিছু ঘটনা আছে খুব ভালো লেগেছে।
আমার কাছেও তাই, কিছু ঘটনা আসলে একটু ডিফারেন্ট ছিল,
ডিফারেন্ট ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের যারা গেস্টরা আছে তারা একটু লাকি, এই জন্য যে ঈদের পর পর ওনারাও ঘোরার একটা খুব ভালো জায়গা পেয়ে গেছে এবং অনেকেরই পছন্দ হয়ে গেছে। এর মাঝে আমি শুনছিলাম যে অফ দ্য রেকর্ড যখন কথা বলা হচ্ছিল,
কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গার পিছনের ঘটনাগুলো শোনার পর সবার হয়তো ওইরকম ভালো লাগা কাজ নাও করতে পারে,
নাও করতে পারে। আপনাদের যেন সেই সুযোগটা না হয় আমরা সেই জন্য আর কি জায়গাটার নাম বলছিলাম। তবে এই জায়গাটার ঘটনায় আসি এবার, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে প্রায় হচ্ছে কেউ ফ্যামিলি নিয়ে আউটিং যদি করতে আসে, কিংবা বিভিন্ন অফিস থেকে বড় সড় গ্রুপ আসে,
ফ্রেন্ডরা
আসে, তো এখানে চাইলে থাকতে পারে এবং অনেকে এসে চলেও যায়। তো মোটামুটি একটা খুব ভালো সময় কাটানোর জায়গা, যদি আপনি এমনি ঘুরে ফিরে মানে কোলাহলের বাইরে একটু সময় কাটাতে চান, তো এই জায়গাটা হচ্ছে এটার জন্য একটা পারফেক্ট একটা জায়গা। এবং এই পারফেক্টের মাঝেও থাকে না যে কিছু কিছু
কিছু না কিছু থাকে,
খুঁত থাকে আসলেই, ছোটখাটো একটা খুঁত এখানেও আছে। আমরা জানি না আদৌ কতটুকু সত্য বা মিথ্যা, তবে আমরা বেশ কয়েকটা এক্সপিরিয়েন্স এখানে যারা ঘটেছে যাদের, এরকম কিছু মানুষের ঘটনা আমরা শুনেছি, এবং সেই জন্যই আসলে মূলত দর টিম এখানে এসেছে। এবং আমরা ফার্স্টে যেই ঘটনাটা শুনি, এখানে একটা কাপল ছিল, মানে বেশ কিছুদিন, খুব সম্ভবত ওরা 3-4 মাস আগে এই জায়গাটা ঘুরে গেছে, খুব বেশি দিন হয়নি। তখন কোন একটা শীতের সিজন ছিল যখন ওই কাপলটা এসেছিল, মানে শীত প্রায় শেষ দিকে এরকম কিছু একটা সময় হবে। তো উনাদের একটা এক্সপিরিয়েন্স আমরা প্রথমে ডট টিম জানতে পারে, পরে আমরা তাদের সাথে আরো ভালোভাবে কথা বলি, কিন্তু ওরা এই মুহূর্তে বাংলাদেশে নেই, ওরা দেশের বাইরে চলে গেছে ঈদ করতে, না হলে ওরা বলেছিল যে
আমাদের সাথে আসতে চেয়েছিল তারাও,
বাট আনফরচুনেটলি আমরা তাদেরকে পাইনি। ঘটনাটা হচ্ছে এরকম যে তারা মোটামুটি মানে দুজনই হচ্ছে চাকরিজীবী, মানে যেই কাপলটা এসেছিল, তো তারা যখন এখানে আসে তারা রাতে কয়েকদিন মনে হয় ছিল, স্টে করেছিল, এবং পরিবেশটা এরকম যে জ্যোৎস্না যদি পড়ে এইখানে কেউ ঘরে বসে থাকতে মন চাইবে না,
আসলেই তাই, কারোরই না।
তাদেরও অ্যাজ ইউজুয়াল তাই হয়েছে, এবং তারা খুব এই পরিবেশে রাতের বেলা ঘুরে বেড়ানোর জন্য বের হয়েছে। এবং একটা পুকুর আছে এখানে, পুকুরটা খুব সুন্দর একটা পুকুর, এবং পুকুরের পাড়ে আপনার খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে, এবং কিছু কিছু মাচাও তৈরি করা হয়েছে।
এবং পুকুরটা কিন্তু খুব বেশি একটা দূরে না, আমরা যেদিকে বসে আছি সেদিক থেকে কিন্তু পুকুরটা দেখতে পাচ্ছি।
আমাদের ডান দিকে যদি আমরা 2 মিনিট হেঁটে যাই তাহলেই হচ্ছে পুকুরটাকে পৌঁছে যাওয়া যাবে, এমন একটা জায়গাতে আছি।
তো সেই কাপল যারা ছিলেন তারা পুকুরের সামনে গেল, আর স্বাভাবিক ওখানে যাওয়াটাই স্বাভাবিক, কারণ যোজনার সময় ওই পুকুরের মধ্যে যখন চাঁদের আলো পড়বে বা পুকুর পাড়ে কিন্তু বসে থাকার মজাই আলাদা। তো তারা ওভাবে গিয়ে বসে, এবং বসার জন্য যে জায়গাগুলো ছিল তাদের মধ্যে একটা জায়গা খুব পছন্দ করে, একদম পুকুরের পাড়েই বসার যে জায়গা,
কিন্তু ওখানে পাশের মাছ
আমরা
হ্যাঁ যেটা মাচার কথা বলছিলাম
এবং ইনফ্যাক্ট আমরা ডরটা ওখানে বসে ধারণ করতে চাইছিলাম কিন্তু বাঁশের মাচাটা এমন ভাবে বানানো হয়েছে যে আমরা যদি পুরো টিমটা যায় বসে ওখানে এটা ভেঙে পড়ে যাবে একজন মানুষের
দুই একজন একদম পারফেক্টলি আড্ডা দিতে পারবে বা চার পাঁচজন হলেই সেটা ঝামেলা হয়ে যাবে তো তারা ওখানে গিয়ে বসার জন্য গেল এবং গিয়ে দেখলো যে একজন মহিলা বসে আছে তো দূর থেকে যখন দেখতে পাচ্ছে যে একজন মহিলা বসে আছে তখন তো বদার করার কোনো মানেই হয় না তো তখন তারা ভাবলো যে অন্য একটা জায়গায় গিয়ে বসুই তারপর যখন ওই মহিলা উঠে চলে যাবে তারপর ওখানে এসে বসবে মানে ওই জায়গাটা এমন ছিল যে তুমি দেখতে পাচ্ছ সুমন যে আমরাও কিন্তু যখন পুকুরের সামনে গিয়েছিলাম আমারও কিন্তু ইচ্ছে করেছিল ওখানে বসার জন্য
সিম্পল একটা উদাহরণ দিই আমরা অনেক সময় পার্কে ঘুরতে যাই না
হ্যাঁ
কিছু কিছু বেঞ্চ থাকে না যে ওই বেঞ্চের জায়গাটা একটু লোকেশনটা খুব ভালো জায়গায় পড়েছে ওই বেঞ্চটাতে বসে
হ্যাঁ যখন
সে যায় দেখি যে আরেকজন বসে আছে তখন কি করবো
মন খারাপ করে চলে আসতে হয়
বা পাশাপাশি কোথাও যায় বসতে হবে
আর পুকুরটি মাথাটা এমন ভাবে রাখা যে চাইলে তুমি পাটাও পুকুরে দিতে পারবে তো ওখানে বসার জন্য গিয়েছিল কিন্তু বসতে পারেনি তারপরে কিছুক্ষণ পরে আবার চিন্তা করে যে দেখি না কি অবস্থায় মহিলা উঠছে না কেন তো কাছাকাছি কাপড়টা যখন আসে আসার পর দেখে যে মহিলা কাঁদছে বেশ শব্দ করেই
যাচ্ছে আসলে হচ্ছে যে ওনারা একটু দূরেই বসেছিল এবং ওনাদের সবসময় লক্ষ্য ছিল যে উনি কখন
উঠবে আর কখন আমরা গিয়ে বসবো
এই জায়গাটাতে বসবে দ্যাটস ওয়াই ওনারা মানে খেয়াল করছিল উনি আদৌ আছে না চলে গেছে অন্য কেউ আবার এসে যেন বসে না তো একটা পর্যায়ে ওনারা মানে খেয়াল করলো এত মানে শুনশান নিরবতার মাঝে আপনি যদি একটু জোরে কথা বলেন তাহলে অনেকে শুনতে পাবে এরকম মনে হয় স্তব্ধতাটা এরকম তো হঠাৎ ওনারা একটা কান্নার আওয়াজ পায় এবং কান্নার আওয়াজটা পাওয়ার পরেই মানে ওনারা একটু খেয়াল করে যে এটা পাশের যে
মহিলা ওই মহিলাই কান্নাকাটি করছে
ওনার ওখান থেকে আসছে এবং ডেফিনেটলি ওনার এখান থেকে যেহেতু আসছে উনি হয়তো বা কান্নাকাটি করছে তো এটা ভেবে প্রথমে ওনারা ভেবেছিল যে ইন্টারফেয়ার করবে না এটা হয়তো
পার্সোনাল কোনো বিষয়ে মন খারাপ করে কান্নাকাটি করছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কান্নাকাটি শব্দ এমন ভাবে শুনছে যে মনে হলো যে না জিজ্ঞেস করা দরকার যে কি হয়েছে তো দুজনেই খুব মানে কিউরিয়াস হয়ে সামনে যায় এবং সামনে গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনার কাঁপছেন কেন তখন ওই মহিলা ফিরে তাকিয়ে বলে যে আমার ছেলে মারা গেছে আঞ্চলিক ভাষায় বলে যে আমার পোলা মারা গেছে তো তারপরে
তাদের জন্য একটু শকিং ছিল মানে তারা আসলে প্রথমে বুঝতে পারেনি যে ভেবেছে বেসিক্যালি এখানে যারা আছে সবাই শহরের বা একটু লেখাপড়া করা মানুষজন আসে তাদের কাছ থেকে এই ধরনের মানে ওয়ার্ড শুনবে মানে লোকাল ল্যাঙ্গুয়েজে ওনারা এক্সপেক্ট করেনি পরবর্তীতে বুঝলো যে মানে উনি হয়তো লোকালি কোনো মানুষ হবে
হ্যাঁ অথবা এই পিকনিক স্পটের কারো কর্মচারী কোনো বউ হতে পারে তো তাদের মনে প্রথম যে প্রশ্নটা জাগলো সেটা হচ্ছে যদি ছেলে মারা গিয়ে থাকে কখন মারা গেছে আর যে এখন মারা গিয়ে থাকে তাহলে তো সে লাশের পাশে থাকার কথা এখানে বসে আছে কেন তারপর যেটা করলেন যে জিজ্ঞেস করলেন যে কোথায় আপনার ছেলে কখন মারা গেছে কবে মারা গেছে তখন ওই মহিলা বললো যে আমার ছেলে মারা গেছে আর লাশ সামনে রাখা লাশ সামনে রাখা শুনে না ওই দুজনই হচ্ছে একটু শকড খেয়ে যাবে লাশ সামনে রাখা মানে আর উনি এসে পুকুর পাড়ে কান্নাকাটি করছেন ব্যাপার কি তো বলে যে কোথায় বলে আসেন আমার লাগে তারপর হচ্ছে ওই মহিলা নিয়ে যায় মহিলা পুরোই আন্তরিক ভাবে কথা বলছে এবং কথা শুনে তারা মনে করছেন যে ওখানকারই কেউ স্থানীয় কেউ তো যাই সামনে যাওয়ার পর যেটা বলছিলাম আমরা এসে যে এমন একটা পিকনিক স্পট যেখানে জঙ্গল আছে যেখানে বাগান আছে পুকুর আছে জঙ্গলের দিকটা দেখে এবং জঙ্গলের দিকটাতে হাঁটা শুরু করে তো দুজনই যে কাপড়টা ছিল কাপড়ই হচ্ছে পিছনে পিছনে যায় এবং গিয়ে দেখে সত্যি সত্যি একটা লাশ রাখা মানে কলা পাতার উপরে একজনকে শুয়ে রাখা হয়েছে তার 10 বছর একটা বাচ্চা ছেলে এবং তার পাশে একটা লোক রঙিয়ে পড়া কবর খুঁড়ে যাচ্ছে এবং কবর খোঁড়ার দৃশ্য দেখে না ওই কাপড়টা অনেকটাই হকচকিয়ে যায় আর কি যে কি ব্যাপার পিকনিক স্পটের মধ্যে কবর দিচ্ছে কেন তো জিজ্ঞেস করে ওই লোকটা কিছু বলে না জাস্ট কবর খুঁড়তে করতে মাথা উঠিয়ে একবার দেখে আবার কবর খোঁড়া শুরু করে আর মহিলার মতো কান্নাকাটি করছে আর লাশটা পাশে রাখা
এবং এই সিচুয়েশনে আমি আপনি হলে কি করব মানে ডেফিনেটলি মানে ওনাদের চিন্তাধারা থেকে আস্তে আস্তে বিষয়টা একটু অন্যদিকে মোড় নিয়ে নিয়েছে মানে কিসের থেকে কি হয়ে গেছে ভাবনা ছিল তো এরপরে ওনারা আসলে একটু মানে ঘাবড়ে যায় বিষয়টা তো ওনারা করে কি সাথে সাথে ব্যাক করে চলে আসে
এবং ব্যাক করে চলে এসে হচ্ছে কর্তৃপক্ষকে আগে সবার আগে
ইনফর্ম করে গিয়ে যে আসলে এখানে এই ঘটনা মানে কি কি মানে প্রবলেম কি হচ্ছে এরকম কি তো কর্তৃপক্ষ শুনে মানে ওনারা আরো বেশি মানে কি বলে আমি যদি বাংলা খাটি বাংলা বলে টাসকি খেয়ে যাই
আসলে
মানে ওনাদের এখানে এই ধরনের ঘটনা হচ্ছে এটা তাদের জন্য তো
এমন কেউ কাউকে কবর দিয়ে দিচ্ছে বিষয়টা আসলে
মানে কর্তৃপক্ষের কয়েকজন লোক মানে খুব দ্রুত ওনাদেরকে নিয়ে এখানে চলে আসে ঘটনা কি তো চলে আসার পর যেটা দেখতে পায় যে এখানে আদৌ এই ধরনের কোনো কিছুর সাইন ওনারা দেখতে পায়নি
এবং কবর যেটা খুঁড়ছিল মাটি খুঁড়ে যেটা উপর করে রেখেছিল ওই জায়গা পুরো সমান
এইটাই হচ্ছে সবচেয়ে অ্যালার্মিং বিষয় মানে কাপলটা শকড হয়ে গেছে এখানে মানে
মানুষ দুজন গায়েব হয়ে যেতে পারে, লাস্টও গায়েব হয়ে যেতে পারে,
লাস্টটাও গায়েব হয়ে যেতে পারে,
সব ঠিক আছে। কিন্তু যেখানে ওনারদের ভাষ্যমতে ওনারা কবর খোড়া দেখেছে এবং মাটি উপড়ানো সমস্ত কিছু অনেকটা খোড়া হয়ে গেছে, ওই অবস্থায় সে কোনো ধরনের সিমটম পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না, ইম্পসিবল। মানে তারা মানে তাদেরকে কর্তৃপক্ষকে তো বিশ্বাস করানোই যাচ্ছিল না এবং ওনারা নিজেরাও নিজেদেরকে বিশ্বাস করাতে পারছিল না যে কি ঘটেছে। তারপরের ঘটনাটা ঘটে পরের দিন সকালে, ওনাদের ঘোর কাটে না, ওনারা সকালবেলা আবার আসে এই জায়গাটাতে এবং
জায়গাটা একদম ভালো করে দেখে,
ওই ঘাসের মধ্যে যে কেউ হেঁটে গেছে এটারও পর্যন্ত চিহ্ন নেই, এরকম অবস্থা।
আর আরেকটা ব্যাপার হচ্ছে মাটি যদি খোড়া হয় একটু হলেও কিন্তু বোঝা যাবে যে এটা একটু খোড়া হয়েছে, কারণ অতটা ভালোভাবে কিন্তু ই করা যায় না।
মানে বললাম না যে ঘাসের উপর দিয়ে যখন মানে কোদাল চালাবেন বা কিছু আপনি হাইটে যাবেন বা আপনি দাঁড়িয়ে একটা মানুষ কাজ করেছে এটা ডেফিনেটলি বোঝা যাবে। তো এখানে কোনো ধরনের কোনো সিমটম নাই, মানে এটার পরে ওই কাপল আর থাকেনি ওই দিন, মানে দিনের বেলাতেই ওনারা চলে গেছে মানে এই রিসোর্ট ত্যাগ করে। তারপরে হচ্ছে রিসোর্টের কর্তৃপক্ষ মানে শত চেষ্টা করে ওনাদেরকে বোঝাতে পারেনি যে এরকম কিছু আছে। তবে হ্যাঁ একটা ঘটনা মানে দুটো ঘটনা ইনফ্যাক্ট আমরা যতটুকু জানি যেটা রিসোর্টের কর্তৃপক্ষ স্বীকার করে, সেটা হচ্ছে যে একটা রহস্যময় কিছু একটা ঘটনা, সেটা হচ্ছে যে এখানে একটা পাগলকে ওনারা এই পুকুরের আশেপাশে দেখতে পায়। হ্যাঁ রাতের বেলা হঠাৎ করে উনি কোত্থেকে যেন আসে হুট করে,
এমন ভাবে আসে যে মানে গার্ডরা কিন্তু কখনো দেখে না যে গেট দিয়ে ঢুকছে, আর বাইরেটাও এমন ভাবে লাগানো যে বাইরে দিয়ে যদি কেউ টপকেও আসে ওইটা কিন্তু কাঁটা তার দিয়ে সুন্দর করে গোছানো,
হ্যাঁ গোছানো আছে। মানে ওনাকে যখন দেখতে পায় তো রিসোর্টের কর্তৃপক্ষ মানে বেশ কয়েকবার মানে স্বাভাবিক আপনি যখন কোনো মানুষ আসবে যে আশেপাশে পাগল থাকলে অনেকে একটু আনইজি ফিল করে, তো এটা যখন কর্তৃপক্ষকে জানানো হয় তো কর্তৃপক্ষ থেকে এটা চেষ্টা করা হয়েছিল যে ওনা কোত্থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে। মানে আজও পর্যন্ত ওনারা যত প্রশ্ন করেছে কোনো প্রকারের কোনো উত্তর এই লোকটার কাছ থেকে পায়নি, কোনো ধরনের কোনো শব্দও করে না, টু শব্দ করে না, এরকম মানে ধাঁচের তো আছে না। কিছু পাগল কিন্তু আছে শান্ত, তুমি দেখলে বা যে ওনাদের চাহনি ওনাদের ভঙ্গিটা এরকম মানে মানুষজন না ঘাটাতে সাহস পায় না, এরকম
তারা হয়তো মুখে কিছু বলে না কিন্তু এক্সপ্রেশনই বুঝিয়ে দেয় যে
মানে ঘাটাতে সাহস পায় না। এটা এরকমই ছিল যে এখানের কর্তৃপক্ষ আর ঘাটাতে সাহস পাচ্ছিল না ওনাকে। মানে অদ্ভুত হচ্ছে যে উনি হঠাৎ হঠাৎ করে কোত্থেকে যেন উদয় হয়, আবার দেখা গেছে এক ঘন্টা আছে, দেড় ঘন্টা আছে, আধা ঘন্টা আছে, মানে উনি আবার হঠাৎ করে নাই।
হ্যাঁ এবং কিভাবে চলে যায় কিভাবে আসে এটা কেউই বলতে পারে না।
যখনই দেখে ওনাকে এসে জিজ্ঞেস করে কেন এসছেন, সরে বসেন, আপনি ওখানে যান, কোনো ধরনের কোনো উত্তর নেই, ভাবলেশ নেই, উনি ওনার মতো বসে আছে চুপচাপ, ওনার সময় হয় আবার চলে যায়। তো মানে ঘটনাটা এমন কমন হয়ে গেছে যে এই রিসোর্টের কর্তৃপক্ষ এটাকে মেনেই নিয়েছে যে
উনি আর মেনে নেওয়া ছাড়া কিন্তু উপায়ও ছিল না।
উনি যেহেতু কারো ক্ষতি করছে না, কাউকে যেহেতু কোনো প্রবলেম করছে না রিসোর্ট কর্তৃপক্ষ, আর ওনাকে না ঘাটে, উনি ওনার মতো আসবে চলে যাবে। আজও পর্যন্ত যতটুকু মানে আমরা জানতে পেরেছি ওনার দ্বারা কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, এবং এই যারা এই রিসোর্টে থাকার জন্য আসে রাতের বেলায় ওনাদেরকে একটু রেস্ট্রিক্ট করে দেওয়া হয় যে
ওদিকে যাবেন না এবং ওই লোকটাকে যদি দেখা হয় কিছু বলবেন না,
এরকম মানে বলে দেওয়া হয়।
আবার এমনও হতে পারে সমুদ্রে এই জায়গার সাথে ওই পাগলের কোনো না কোনো একটা সম্পর্ক আছে, কে জানে যে ঘটনাটা কাপল দেখেছিল ওই ঘটনার সাথে হয়তো কোনো সম্পর্ক থাকছে,
হয়তো বা থাকতে পারে, বাট আমরা জানি না। এবং আরো কিছু রিউমার আছে যে আমি জানি না এই ধরনের ঘটনা জেনেই ওই ঘটনাগুলোর উৎপত্তি হয়েছে কিনা, যে কেউ কেউ বলে যে কয়েকটা গাছ নাকি আছে রাতের বেলা ওই গাছের নিচ দিয়ে হাঁটার সময় ছোট ছোট কিছু গাছ আছে, তো ওগুলা মানে মানুষের চেয়ে একটু বড় হয় আর কি, এমন কিছু গাছ আছে না।
হ্যাঁ
যেটা এই যে আমরা যেখান থেকে বসেছি ঠিক পশ্চিম কর্নারটাতে ওই জায়গাটা
দেখে এসেছি কিছুক্ষণ আগে,
তো ওখান দিয়ে যাওয়ার সময় কেউ কেউ নাকি দেখেছে যে এই গাছের মধ্যে কেউ কেউ বসে আছে, মানে পা ঝুলিয়ে অনেককে বসে থাকতে দেখেছে।
তবে এটা রিউমারও হতে পারে
আমরা জানি না আসলে। তবে কর্তৃপক্ষ একটা ঘটনা আমাদের সাথে ফ্র্যাঙ্কলি তারা স্বীকার করেছে যে মাঝে মাঝে, কিন্তু আমরা জানি না ওই পাগলটা কখন আসে এবং কখন যায়। তো এই হচ্ছে টোটালি এইখানকার ঘটনা, এবং আমরা জানি না আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে, তবে আমরা মানে এতটুকু বলবো আপনারা যদি গাজীপুরের আশেপাশে কোনো রিসোর্ট, অনেক রিসোর্ট তো আছে, তো কোনো একটা রিসোর্টে যদি এই ঘটনাটা শুনে যান আপনি মনে করবেন যে
এখানেই আমরা এসেছিলাম।
তো আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে শান্ত, খুব চমৎকার একটা পরিবেশ থেকে আজকে, কোনো ভয়ের কোনো কিছু নেই, মানে
আমার ইচ্ছে করছে এখানেই থেকে যাওয়ার জন্য, কে জানে আজকে পাগলটার সাথে দেখা হয়েও যেতে পারে।
দেখা যাক, আজকে আমরা ডর তো র্যাপ আপ করছি, তবে ডরটি মনে হচ্ছে যে প্রত্যেকেরই যে পরিমাণ মনের অবস্থা কিছুটা সময় এখানে অবস্থান করবে শুধু এই পরিবেশটাকে উপভোগ করার জন্য। আপনারাও আপনাদের বাকি সময়টুকু উপভোগ করুন। আজকের মতো এখানেই বিদায়। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও ডর টিম আপনাদের সাথে যোগ দিবে।
ডর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শেষ করবো আজকের মতো, ইনফ্যাক্ট শেষ করতেই হবে। ডরের 100তম পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আগামী বৃহস্পতিবার রাত 12টায় আরো একবার আমি আরজি কিটিয়া আসছি ডর নিয়ে। আজকের মতো শেষ করছি প্রিয় শ্রোতা, অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আপনার জন্যে সবসময় শুভকামনা, শুভরাত্রি।